This track was downloaded from FusionBD.com.
অপার রহস্যময় বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। মানে ভয়
ডরের 19তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরজি কিবরিয়া, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার, সাউন্ডে রয়েছে লোবান, অন দ্য স্পট অতিথিসহ রেহান এবং সুমন। আমরা তাদের গল্পে প্রবেশ করতে চাই, তবে তার আগে আপনাকে বলছি অনুষ্ঠান চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে কিছুটা অংশ আপনাদেরকে শোনাব এবং তারপর পুরো অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব।
দোস, এট লাস্ট বরিশাল পর্যন্ত পৌঁছে গেছি। আমার আমি আর মাথা খাটাইতে পারছি না দোস। এখন এখানে দেখে তো মনে হচ্ছে না যে রাস্তা থেকে গ্রাম টামে আসছে।
বড় কথা হচ্ছে এখানে দেখে কালন বাজারের সাথে আমি পার্থক্য খুব একটা পাইতেছি না।
পার্থক্য খুব একটা থাকবে না দোস, এটা সদরের
এলাকা। তো কেও আছে, এত কেও আছে, মনে হচ্ছে কালন বাজারে বসে আছে।
এক্স্যাক্টলি, চল এখন তাহলে কি এখন 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 জানি কই যেতে হবে দোস, জোল্লা নাকি?
এখন যেতে হবে আমাদের নথুল্লাবাদ নামে একটা জায়গা আছে।
ও, নথুল্লাবাদে আগে যেতে হবে। এখান থেকে নথুল্লাবাদে
আচ্ছা চল, এখান থেকে টেম্পো পাওয়া যায় যতটুকু আমি জানি। কথা হয়েছে যে আমাদেরকে বলছে আমরা এই বরিশাল সদর থেকে টেম্পোতে আমরা যেতে পারবো।
তাহলে চল, এই যে টেম্পো গুলা কোন সাইডে থাকবে, ওই যে দোকানদার গুলো।
টেম্পোতে যাওয়ার আগে অনেকের মাঝে একটা প্রশ্ন থাকবে না, মনে করবে যে শুধু মনে করাই দিলে আমার
কাবি।
আচ্ছা টেম্পো পরে চল, আগে খাই ভালো কথা মনে করছি।
আর তুই যেটা মনে করছিলি এটা আবার আমি তোরে মনে করাই দিই, যেটুকু খোয়া দিয়ে আছে। এবার ঢাকার কাহিনীটা কি হইলো?
ঢাকার কাহিনীটা হচ্ছে যে ওই যে সবাই চিন্তা করতেছে আরে
বরিশাল কেমন
করে, বরিশাল কেমনি চলে গেল, টাইম মেশিন নাকি?
সেটাই,
আর কত ঢাকায় রেকর্ড করি
সেটাই, আর কত রে ভাই। প্রত্যেকবারই সায়দাবাদ থেকে বাসে উঠি, আনলে গুলিস্তান আনলে গাবতলি, এই তো। এই জন্য ভাই এবার ডাইরেক্ট চলে আসছি, আর কোনো ঝামেলা নাই। বরিশাল থেকে এখন আমরা যাব নথুল্লাবাদ,
তার আগে একটু খাওয়া দাওয়া করে ফেলি।
বরিশাল সদরে নামার পর আমরা খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সারার পর রাত একটু বাড়তেই আমরা টেম্পোতে প্রায় এক ঘন্টার একটা জার্নি শেষ করে পৌঁছে যাই নথুল্লাবাদ বাস স্টেশনে।
নথুল্লাবাদ থেকে এরপর আমরা পৌঁছাই জল্লা। জল্লা থেকে টমটমে জার্নি করে আমরা পৌঁছাই সৌদি মার্কেট।
সৌদি মার্কেটে আমরা যখন পৌঁছাই তখন সময় প্রায় 12:30। সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত স্পটে যেতে আমাদের সময় লাগবে প্রায় 10 মিনিট, এবং সেটা অবশ্যই হাঁটা পথে।
এই 10 মিনিট আমরা হেঁটে এই নীরব রাস্তার মধ্যে অবশেষে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ছাড়া বাড়িতে। ওকে রেহান,
আগে পরিচয়টা হয়নি ওনার সাথে, তাই না?
পরিচয় আচ্ছা ভাই, আপনার নাম, কোথায় কি করছেন, কোথায় থাকছেন?
আমার নাম আনিস, আমি বংশাল থাকি।
বংশালে?
ওকে, পুরান টাউন।
ওকে, কি করেন আপনি?
ব্যবসা করি।
আচ্ছা,
ডটিমের কাছ থেকে আমরা জেনেছি আপনার জীবনে কিছু অলৌকিক ঘটনার স্থান আছে। প্রথমে আমি যে প্রশ্নটা সবাইকে করি সেটা দিয়ে শুরু করি, যে এই ঘটনাগুলো ঘটার আগে কি আপনি বিশ্বাস করতেন এমন কিছুতে?
না, এটা আমি আগে তো জিন তো বিশ্বাস করতে হবে যে মুসলমান, বাকি মানুষের উপরে যে আক্রমণ করে এটা আমি আমার ওই একটা ঘটনার পর থেকে
অভিজ্ঞতা থেকে
এটা আর কি বিশ্বাস করতে
পারবো। কিভাবে আপনার এই অভিজ্ঞতা হলো সেটা একটু শুরু থেকে শুনি।
আচ্ছা, শুরু যেটা আমার প্রথম ঘটনা সেটা 87 অর্থাৎ 87 আমার আম্মা মারা গেছে। তো আমার আম্মা মারা যাওয়ার কয়েকদিন পরে তো রাত্র 12:30 মতো, তো তখন আমাদের দোকানটা ছিল আমাদের মহল্লার ভিতরে বংশালের ভিতরে স্টেশনের। তো আমার ছোট ভাই দোকানের ভিতরে ছিল, আমি বাহিরে। তো ছোট ভাই আর আমি এরকম মানে কথা আলাপ করতেছিলাম যে মাম্মা এখন কি অবস্থা আছে, কবরের ভিতরে পানিতে ভিজা যেতেছে, এরকম আলাপ করতেছিলাম। আমার ছোট ভাইয়ের কে টাকা গুছাইতেছিল আর কি, ক্যাশ হিসাব মিলাইতেছিল। তো আমি বাহিরে কথা বলতেছি, এমন অবস্থায় আমাদের দোকানের যে শাটার গেট ওটার সাথে আরেকটা গেট আছে, যেটা আমাদের যে দোকানের জমিদার তাদের আসা যাওয়া রাস্তা। তো আমি দেখলাম যে ওই আমাদের যে জমিদার, উনি ওই গেটটা লাগানোই ছিল কিন্তু ওই অবস্থায় উনি বের হল বাইরে, ভিতর থেকে আর কি বের হলো আমাদের এখানে আমাদের দোকানের কাছে, আমাদের জমিদার চাচা গুলা। তো উনি ভিতর থেকে বাহির হয়েছে। তো এখন আমার দিলের ভিতর আমি মানে বিশ্বাস করতে পারতেছি না কি ব্যাপার, আমি তো গেটটা লাগানো দেখলাম আর উনি যে বের হলো, গেটটা খুললেও না, আমার ছোট ভাইকে বললো যে একটা সিগারেট দে, সে একটা সিগারেট নিল। তো নেওয়ার পরে অন্যান্য সময় আর কি সিগারেট ওখানে দাঁড়ায় খায়, কিন্তু এটা আর খাইলো না। খাওয়ার পরে কিন্তু আমার ভিতরে তো ওইটাই আছে, কাজ করতেছে যে কি ব্যাপার, আমি কি ভুল দেখলাম। আর তখন একটা ইংলিশ ইয়া দেখাইত আর কি, অটোম্যান, আমরা ছোট ছিলাম যেমন নাইট রাইডার এরকম মতো অটোম্যান নাম ছিল, ওয়ালের ভিতরে প্রবেশ করতে এরকম। তো আমিও ওইভাবে এটা দেখা মানে চিন্তা করলাম কি ওইটা তো অটোম্যানের মতো। তো উনি অন্যান্য সময় তো অনেক কথা বলে, কিন্তু সেদিন শুধু এটারই জিজ্ঞেস করছে যে এত রাত্র এখনো বাড়িতে যাস নাই এটা। তো আমি হলো এখনো যাবে যে এটা আমি খুব ইয়া করে দেখবো যে এটা যাওয়াটা কিরকম হয়, তাহলে আমি একদম শিওর হয়ে যাবো
মানে বের হয়েছে সেটা। বের হয়েছে
সেটা তো আমি কনফিউশনে ছিলাম যে আসলে গেটটা খুলে আসছে না লাগানো অবস্থায় আছে,
এবার ঢোকে কিভাবে,
এবার ঢোকে কিভাবে, আমি তো পুরা ইয়া করছি। তো এটা নিয়ে যখন উনি গেছে তো ঠিক ওই অটোম্যানের মতো আর কি, যে ওয়ালের ভিতরে দেওয়া কোনো কিছু না খুলা যায়, প্রবেশ করে চলা যায়,
হ্যাঁ
ঠিক ওইভাবেই ঢুকে গেল। তো আমি তো মানে অনেক ভয় পাইছি, তো ছোট ভাইকে বললাম যে আজকে কিছু করার দরকার নাই, জলদি বন্ধ কর, চল চলে যাবে, আমার ভালো লাগতেছে না। তো ছোট ভাই আমি বাসা চলে গেলাম। তো পরদিন সকাল আমি তারপরও শিওর ছিলাম না যে আমার চোখে দেখাই বুঝি ভুল। তো আমি ওই চাচাকে আর কি সকালবেলা বাসা ঢুকে আমি চাচা রাত্রে জানি কটা সিকেন নিলে আমি ভুলে গেছি আর কি লিখবো। তুমি বলছো জানি কি কর তোর চাচা, আমি দুই তিন দিন ধরে জ্বরে আমি দিনে বের হই না আর এটা তো এখন রাত্রে তো প্রশ্নই আসে না। তখন আমি চাচাকে ওই ঘটনাটা বললাম। তো চাচা ওই আর করছে যে এত রাত থাকিস না, তোরা ছোট বাসায় চলে যায়, এটা হলো আমার প্রথম ঘটনা।
আচ্ছা ওখানে কি এই ধরনের আর কোন ঘটনা আশেপাশে এমন কিছু কি আছে যেটা এই ধরনের?
ওইটা আমাদের দোকানটার পাশেই ছিল একটা কবরস্থান, আর দোকানের ওই সাইডটা ভিতরে আগে একটা ওই গাছ ছিল, বট গাছ, এটা কেটে ফেলা হয়েছে ওখানে। এখন শুনতাম আর কি যখন আমরা দোকানের আগে যে ওখানে মানুষ চলাচল করতে অনেক ভয় পাইত আর কি গলিটা।
আর কোন দোকানদার এই ধরনের ঘটনা দেখেছে?
আর ওইটা পাশে তো আমাদের ওই মহল্লার ভিতরে আর কি, তখন আমরা একটাই ছিলাম, আমার অনেক দূরে আর একটা দোকান ছিল আর কি ওই সময়।
ওকে, 1900 কত সালের ঘটনা বলছেন?
87 ডিসেম্বর।
তখন তো মানে ঢাকা শহরের এত মানে বংশাল এলাকা তখন আরো অনেক খালি
অন্যরকম ছিল,
এবং খুব সম্ভবত বেশ কিছু জায়গায় মানে গাছ ঝোপঝাড় এরকম কিছু ব্যাপার ছিল।
আমরা ছোট থাকতে অনেক কিছু দেখছি এরকম গাছে।
আসলে মাঝে মাঝে না কিছু স্টোরিতে কিছু মানুষের কিছু ঘটনা যখন আমি শুনি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দ্যাট ইভিল স্পিরিট অর জিন অর হোয়াট এভার আইসে ওই জিনিসটার একটা মোটিভ থাকে। কিন্তু অনেক স্টোরিতে আবার পাওয়া যায়, যেমন একটু আগে আনিস ভাই যেটা বললেন, তুই কি আমাকে সুমন বলতে পারবি যে অ্যাকচুয়ালি ওই অবস্থায় ওই স্পিরিটটার মোটিভটা কি ছিল, উদ্দেশ্যটা কি?
না আসলে এখানে উদ্দেশ্যটা তেমন
উদ্দেশ্যটা কিন্তু ক্লিয়ার না, রাইট? তো এই জিনিসটা আমাকে মাঝে মাঝে কনফিউশনে ফেলে দেয় যে আসলে মানে ওরা কেন আসছে। অনেক সময় দেখা যায় যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি একটা কিছু সামনে পড়ে গেলাম, দ্যাটস ডিফারেন্ট কেস, বাট এই ক্ষেত্রে কিন্তু এটা দেখা বলছিলাম সে দেখা দিল নিজে থেকে।
আমার একটা মানে তখন ধারণা ছিল হয়তো একা থাকলে বা কোনো আক্রমণ বা এরকম হয়তো কিছু করতে পারে, দেখছে যে ভিতরে ছোট ভাই ছিল বাহিরে আমি।
দ্যাটস আ গুড পয়েন্ট, এটা ভালো কথা বলেছে, হয়তো উনি একা থাকলে অন্যরকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করতো।
আচ্ছা আনিস ভাই, আরো একটা ঘটনা মনে হয় আপনার আছে।
আমার ওই দ্বিতীয় ঘটনা হলো আমরা লক্ষ্মীপুরে আমরা এরকম একটা সফরে যেতেছিলাম। তো ওখানে
এটা কত সালের ঘটনা?
এটা 2010 এর।
আচ্ছা
2010। তো লক্ষ্মীপুর এখানে একজন চাচা আছে, তো উনি বলছে যে আমাদের সাথে উনিও যাবে। ওই চাচার বাড়িতে আমি গেলাম, তখন রাত্র 10:30-11টা এরকম হবে আর কি। তো ওইখানে যাওয়ার পরে ওই চাচা বললো দেখো আমার দুইটা ভাতিজা আছে, ওদেরকে আজকে প্রায় কয়েক মাস যাবৎ জিন আক্রমণ করে রাখছে, ওনাদের কি করতো, ওই গাছের মাথা মাথা উঠা রাখতো দোনো ভাইকে, তবে বড় ভাইটাকে বেশি আর কি, ছোট ভাইকে খুব কম করতো। মানে গাছের মাথা দেখা গেত যে সারাদিন বিশ্রাম পায় না, রাত্রে বেলা দেখা যায় একেবারে গাছের মাথায় ওদেরকে উঠা রাখছে। তো কয়েকজন হুজুরাই না এরকম তদবির করছে, তো লাস্টে দেখা যায় হুজুরদেরকে শুদ্ধ আর কি মেরে ওখান থেকে ভাগায় না আর কি। এটা আর কি চাচা বলছে, বলার উদ্দেশ্য হলো চাচা এই অবস্থায় ভাতিজাদেরকে থেকে আমি তো কোথাও যাইতে পারতেছি না। তো আমি অনেক বুঝাইলাম, বোঝানোর পরে বলছে আচ্ছা ঠিক আছে, তো আপনি বাসায় আসেন আমি বাড়িতে পরামর্শ করে দেখি। তো যখন আমি বাসায় গেলাম চাচার বাসায়, তো এমন অবস্থা আমি আমার সাথে আমার ওই ভাই ছিল সাথে ভাই, তো ওনাকে দুজন বসছি। তো এমন উনি ওই ঘর থেকে আমার ভাতিজা যেটা বড়টা ঘরের ভিতরে এরকম ভাবে প্রবেশ করছে, আর প্রবেশ করে এত সুন্দর করে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খুব সুন্দর করে সালাম দিছে। সালাম দিয়ে আমি উত্তর নিলাম, আবার সালাম দেওয়ার সাথে সাথে সে বলতেছে আর কি আমার দিকে উদ্দেশ্য করে, দেখেন আমি কিন্তু সালামটা আপনাকে দিছি, আপনাকে খুব ইজ্জত করি সম্মান করি, আর আমি কিন্তু মুসলমান না, আমি একজন হিন্দু। কি চক্রবর্তী দাস নাকি বললো যে আমি হিন্দু, তারপর আমি আপনাকে সালাম দিছি আপনার ইজ্জতে। তো আমি মানে হিসাব মিলাইতে পারতেছি না, ওই বলতেছে হিন্দু, আবার নামটা বললো একজন মহিলার, আবার বললো যে আমি মুসলমান না।
এটা কোন ভাইটা দিয়েছে?
এটা বড় ভাই যেটা।
ওকে, আচ্ছা নামটা কি আপনার এক্স্যাক্টলি মনে আছে আনিস ভাই?
বড় ভাইটা যে নাম
বলেছে বলেছে
বড় না কি চন্দ্রবতী রায় নাকি আর কি, হিন্দুদের একটা নাম আর কি,
এবং মহিলা নাম, তাই না?
মহিলা নাম। হ্যাঁ, তো যখন একটা মহিলা নাম বলতেছে আবার বলতেছে আমি হিন্দু, তো দুইটা আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে। তো ওর সাথে আমি যে কথা বলবো, তো এর ভিতরে কথা শুরু করে দিছি, এর ভিতরে ওই আরবি কথা শুরু করে দিছে আমার সাথে। তো আমিও কিছু মানে ইয়ার করার জন্য যে দেখি আমিও আরবি কথা বলি যে আসলে কতটুকু পারে, তা আমি কয়েকটা আরবি কথা বলে উনিও বললো, তা আমি আশ্চর্য হলাম কিভাবে আপনার আরবি পারেন কিভাবে, তো সে বলে আমি সব ভাষাই পারি। তো এর ভিতর থেকে ওনার চাচাও পাশে বসা ছিল, তো আমার থেকে দূর থেকে ইশারা দিতেছে যে এটাই যে যার কথা বলছে আর কি, যে ভাতি যা। তো আমি তখন আর কি ইয়ে গেলাম, হ্যাঁ এখন ওর ভিতরে আছে। তো আমি কি করলাম, ওই ঘর থেকে বের হয়ে আমি আচ্ছা আপনি একটু বাহিরে চলেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে,
বড় ভাইকে
বড় ভাইকে। তো আমি নিচে নাইমা তার সাথে এরকম অনেক কথা বলতেছি যে দেখেন আপনি কি করলেন কি জন্য ইয়া করছেন। তো বলতেছে আমি চার মাস যাবত ওর ভিতরে প্রবেশ করছি, আর তিন মাস যাবত মানে টোটাল সাত মাস আর কি, আর তিন মাস যাবত আমি দূর থেকে তার হানা দিতাম। তো দেখতাম যে ওর অনেক কিছুই আমার ভালো লাগে, আমাকে ওর ভালো লাগে এরকম। তো বলতেছে যে আমাকে তো আপনি তো অন্য জাতি, তো আপনারা যে আপনাদেরকে আল্লাহ পাওয়ার দিছে এই জন্য যে আপনারা এরকম ব্যবহার করবেন এরকম না। তো উনি বললো যে দেখেন আমার কাছে উনি ভালো লাগছে, আর ওর আর আমার ভিতরে আমি কোনো তফাৎ দেখতেছি না, কারণ হলো আমি সাত মাস ওর সাথে আছি বাইরে, তিন মাস ভিতরে চার মাস, এর ভিতরে আমি ওর সাথে আমার সাথে কোনো পার্থক্য দেখি না। তো বললো যে আমি কিন্তু কিভাবে আপনি কোথা থেকে ধরলেন, বললো যে ওই বাচ্চারা লুঙ্গি যেরকম পরে না দুই রানের মাঝখানে এরকম কানদের উপরে, বলতেছে যে ওই দেখলাম একদিন রাত্রে আপনার ওই মদ্যপান করা অবস্থায় ওই লুঙ্গিটা ঠিক ওইভাবে ওই যে কালভার্টের ওখানে আসতেছে। তো আমরা ওখানে সাত বোন খেলা করতেছিলাম, তো খেলার সময় আর ওই ওই জায়গাটা দিয়ে আসলো। তো আমার কাছে ওনার ওই ওই যে সিচুয়েশনটা অনেক ভালো লাগলো, এই জন্য আমি তার ভিতরে প্রবেশ করে গেছি। আর যখন আমি তার ভিতরে প্রবেশ করেছি, তো সেও এটাকে খুব উপলব্ধি করছে এবং তার কাছে ভালো লাগছে। তো উভয় উভয় এই জন্য আমি আর ওর থেকে যাইতে চাইতেছি। তো আমি ওদেরকে অনেক বুঝাইতেছি যে আমি দেখেন আমার মাসার তো আপনাকে ছাড়ানো না, বা আপনার এই জন্য আমি আসি নাই, আমি তো আসি অন্য একটা কাজে, যদি আপসে চলে যান এটাই ভালো হবে, নাহলে কিন্তু আমি বাধ্য হবো আপনাকে কিছু একটা করার জন্য। তো তখন আর কি উনি বলতেছে যে দেখেন আমি জানি আপনি ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারবেন, কিন্তু আমার যে বাকি ছয়টা বোন আছে ওই বোন কিন্তু আপনার রুগীকে ছাড়বে না, সে কিন্তু তাকে মেরে ফেলবে, আপনাকে হয়তো কিছু করতে পারবে না। ও এর আগে ওই যে আমি যখন বের হয়েছি না, তো আমার নিজের মানে শোল্ডারকে আমি বেঁধে নিয়েছি আর কি, যাতে কোনো আক্রমণ না হয়। আর এদিক দিয়ে ওই যে আমার যে সাথী ভাই ছিল এবং ওই চাচা, তার উভয় ডরাইতেছে, ওই পাশের ঘরে ওর মা আছিল ওর মাল ঘর, উনিও ডরাইতেছে হ্যাঁ এর আগে কারণ কয়েকজন হুজুরকে এরকম মায়েরা তাড়ায় দিছে, যেহেতু খুব ভয়ানক অবস্থা তাদের সাথে অনেক
কিছু হয়,
যেহেতু আমরা ঢাকাতে গেছি, তো ওই জন্য ওনারা খুব ভয় পাইতেছিল। তো আমি তো নিজের সেবা আমি নিজে করে, তো আমি যখন অনেক বুঝানোর পরে আর কি দেখলাম যে হ্যাঁ ওই মানে উনি বাধ্য হয়েছে, ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমি আমার বোনদের সাথে পরামর্শ করে নি। তো উনি আমাকে আস্তে আস্তে ওই একটু জঙ্গলের দিকে, বাড়ির পিছনে জঙ্গল যার ঝোপ আছে ওখানে নিয়ে গেল, আমি ওখানে আর অনেক কথা বলতে লাগলাম। তো উনি ওই আমার থেকে আমাকে দাঁড় করে বলতে চাচ্ছে আমার বোনদের সাথে আমি পরামর্শ করে আস। তো উনি আরো দেখলাম ভিতর দিকে চলে গেল, ভিতর দিকে যাওয়ার পরে মানে কি যে বললো আমি কিছুই বুঝলাম না আরকি, বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি পরামর্শ করছি, আমি ডিসিশন নিচ্ছি আমি চলে যাবো। তো আমি আবার একটু পাম মারলাম আর কি, দেখেন আমি জানি আপনাদের কথা বলা বিশ্বাস সেটা আমি অনেক জানি যে আপনারা যেটা বলেন সেটা দ্বিতীয়বার করেন না, দেখি এভাবে একেবারে আমরা শিওর করে বলতে পারেন যে আমি আপনারা আসবেন না, কারণ হ্যাঁ আমি আপনার কথা আমাকে কিভাবে আপনার হাত ধরে আমি কথা দিলাম। তো আমার হাতে হাত মিলা বলতেছে যে আমি আজকে কথা দিলাম, আজকে পর থেকে আমি ওর কাছে আসবো না। তো খালি যাওয়ার সময়টা বললো যে ঠিক আছে আপনার রুগী তো পড়ে যাবো আমি যাওয়ার পরে, তো আপনি তাকে ধরেন। তো উনি আমার থেকে অনেক মোটা লম্বা ছিল, উঁচা লম্বা। তো আমি ওই পিছন দিকটা ধরলাম, আর এই পাঁচটাছি না যে তার সাথে ভারী হইতেছে। তো আমার ওই ভাই সাথী ভাইকে আর ওই তার চাচাকে অনেক ডাক দিতেছে আমি, কিন্তু তারা ভয় কেউ কাছে আসতেছে না। যেহেতু রাত্রে তখন প্রায় 11:30 বাজে আছে, আমি ওখানে 10:30 প্রবেশ করছি, এক ঘন্টা দেড় ঘন্টা এরকম ওর সাথে শুধু এই কথাবার্তা অনেক কথা হয়েছে। চিল্লাতে লাগলাম যে চাচা, ওই ভাইয়ের নাম দিলা, কিন্তু কেউ আর কি ভয় আসতেছে না আমার সামনে, যে না জানি কি করতেছে। তারপর আমি কোন রকম হাঁটু বেড়া তাকে একদম বসায় দিলাম। বসানোর পরে একটু পরে যখন মাকে দেখলো, দেখে বলতেছে, আর ভাই আপনি কে? আমি বললাম, আমি তো আপনার চাচার সাথে দেখা করার জন্য আসছি। তো উনি ওখানে ডাকলে দুদু, মানে ওদের ভাষা দুদু বলতেছে, যে দুদু দুদু দেখেন আপনাকে কি জানি দেখার জন্য আসছে। তো তখন আমি বুঝতে পারলাম যে ওর সাথে আর নাই। তো সাথে সাথে ওর চাচা এটা করে আশ্চর্য হয়ে গেল, যেখানে টাকা পয়সা দিয়ে অনেক হুজুর আইসাও যে কাজটা করতে পারে না, আর এটা বিনা পয়সায়। তো একটা জিনিস আমার কাছে সবচেয়ে চোট লাগছে, যেটা উনি তখন বলছে যে 7 মাসের ভিতরে আমি তাকে এক ওয়াক্ত নামাজও পড়তে দেখিনি। তো এই জন্য উনি বলতেছে যে আমার সাথে তার সাথে আমি কোনো তফাতও দেখিনি আমাদের ধর্মের সাথে। তুই মুসলমান আমি কিভাবে বুঝবো? সপ্তাহখানিক ভিতরে আমরা ঢাকা চলে আসি ওই চাচার সহ, প্রায় 1.5-2 বছর যাবৎ ফোনে কথা হইতো, দ্বিতীয়বার আসেনি। শুধু একবার বলছে যে ওই যাওয়ার 5-6 দিন পরে কি একটু হানা দিয়েছিল, যখন আবার নামাজ ঠিক মতো পড়তেছে, এরপর থেকে আর ওইটা আর আসেনি, এরপর থেকে আর ওই ঝামেলাটা হয় নাই।
আই থিঙ্ক আমার মনে হয় রেহান, ডরের মধ্যেই প্রথম আমরা এমন একটা ঘটনা শুনলাম যে এই ধরনের মানে স্পিরিচুয়াল যে বিষয়গুলো আছে বা জিন বা কিছু এইভাবে খুব সহজে আমি জানি না এটা আমাদের শ্রোতারা কিভাবে নিবে।
ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা, অধিভৌতিক ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন, শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিপ্রিয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সুমন, রেহান এবং সাউন্ড লোবান, এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই, এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন, আরিফ, আনিস, রহমত, আতিক এবং দীপু। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892 এই নম্বরে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
সত্যি কথা বলতে কি, যদি এভাবে আমরা ধরি, অ্যাটলিস্ট যারা মুসলিম তারা এটা বিশ্বাস করবে যে জিন আছে, এবং একটা জাতির ভেতরে অনেক রকম ভেদাভেদ থাকে। আমাদের মানুষদের মধ্যেও খুনি আছে, মিথ্যুক আছে, জিনের মধ্যেও যেরকম নেই এটা তো আমরা জানি না, তাই না? হয়তো আগে যারা গিয়েছিল এই জিনটাকে তাড়াতে, তারা হয়তো শুরুতেই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল যে এই তোর এখান থেকে যেতে হবে, তুই ক্ষতি করছিস, এই ধরনের, তখন অটোমেটিক্যালি তারাও অ্যাগ্রেসিভ হয়ে যায়।
আচ্ছা, আমি একটা প্রশ্ন ছিল, ছোট প্রশ্ন, যে উনি যখন আপনার সাথে আরবিতে কথা বলছিল, সে কি ইউজুয়ালি আগে আরবিতে কথা বলতে পারত?
না না, এটা আবার আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা উনি কি কখনো সৌদিতে গেছে বা ইয়েতে গেছে? তো ওনার চাচা বললো যে না, উনি তো কোনো সৌদিতে যায় না, ইয়াতে যায় না। তো আমি
সে কোন সময় আরবি জানি না,
আরবি জানি না, আবার আমি আরবি জানি কেন, আমি আবার সৌদিতে ছিলাম।
এই যে এভাবে উনি যে মাথা ঠান্ডা রেখেছেন, এই মাথা ঠান্ডা রাখাটা জরুরি, কারণ উনি যে ভয় পাননি এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অনেকদিন আগে আমি তোকে বলছিলাম নাজমুল ভাইয়ের ঘটনা, একটু ছোট করেই বলি। নাজমুল ভাইয়ের ঘটনাটা এরকম ছিল, উনি প্রচন্ড হ্যান্ডসাম ছিলেন এবং ওনাকে রেগুলার রাত্রেবেলা ঠিক 3:30 থেকে 3:33 এর মধ্যে কেউ একজন ডাকত, সেই ডাক ওনাদের বাসার মানুষ সবাই শুনতে পেত। এক পর্যায়ে ডাবল ভয়েসে কথা বলতো উনি, উনি কথা বলছে এবং ওনার ভিতর থেকে একই সাথে একটা নারী কণ্ঠ কথা বলছে, ওই একই ওয়ার্ডগুলো বলছে কিন্তু একটা নারী কণ্ঠ বলছে, এবং উনি চিৎকার করে ঘর থেকে বের হয়ে যাওয়ার প্রচন্ড চেষ্টা করতেন। এখনো কিন্তু উনি মেন্টালি সিক, ওনাকে ছাড়েনি, অনেক চেষ্টা করা হয়েছে। ওই সময় ওনার চোখ দেখলে যে কেউ ভয় পাবে।
ব্যাপারটা মানে আশ্চর্যজনক। যাই, আপনার আরো কিছু স্টোরি আছে?
আরো অনেকগুলাই আছে। তো আরেকটা ঘটনা আর কি আমি বলি, যেটা আর কি আমার কাছে আরো বেশি লাগছে, ওটা আমাদের আমরা চারতলায়, ওনার তিনতলায়
বংশালী।
তো ওই তিনতলার ঘটনা, ওরা তিন চার ভাই একসাথে থাকে, দেখা যায় যে মোবাইল টেবিলের উপরে রাখছে, তো মোবাইল এসে দেখে বাথরুমে গেছে, তো বাথরুমে এসে দেখে মোবাইল জায়গা মতো না, এই চিল্লা চিল্লা কে নিল কে নিল, দেখে যে টেবিলের নিচে পড়ে নিছে, মানে যেটা যেখানে রাখে সেটা সেখানে পায় না, বিভিন্ন দিকে ছড়াছড়ি যায়, টাকা পয়সা রাখলে এখান থেকে ওইখানে চলে যায়, এখান থেকে।
বাচ্চা আছে?
হ্যাঁ, ওই ঘরে বাচ্চা আছে।
বাচ্চা মানে কত বছরের?
5-7 বছরের একটা আছে আর একটা ছোট আছে।
আচ্ছা, বড় এই ঘটনাগুলো তো বাচ্চারাও ঘটাতে পারে,
এটা হয় না। এই জন্য যখন এই ঘটনা ঘটছে, যেটা বড়টা স্কুলে ছিল, ছোটটা শোয়া ছিল, তো উনি যখন এরকম দেখতেছে যে এখান থেকে ওখানে এগুলা চলে যেতেছে, তা আমাকে যখন বলছে আয়েশা যে এটা কি করা যায়, জানার মতো এরকম কেউ আছে নাকি, তো আমি একটা হুজুরের কাছে বললাম সায়দাবাদ, এটা তো ওনার কাছ থেকে কিছু তদবির নিয়ে আয়েশা, এটার কোনো ফল পায় নাই। তো ওখানে হুজুর এটা বলছে যে দেখেন যে এই বাড়িটা ওদের একটা চলাচল রাস্তা, এইখানে যদি থাকেন তো আপনার হয়তো একটু ক্ষতি হতে পারে, মানে ওই বাড়ির যে জমিদার উনি মারা গেছে, বাবা নাকি বিভিন্ন টাকা টুকা দিত এদের ইয়ার করে আর কি, জিন্দার করে, যে ওর ছেলেরা তো এটা করতেছে না, এই জন্য চাইতেছে না যে এখানে কেউ ভাড়া থাকুক। এক নম্বর, দুই নম্বর কথা হলো যে উনি বলতেছে যে আপনারা আপনাদের উপরে বেশি এটা আক্রোশ হয়েছে, আপনারা মানে ঘরটা ছেড়ে দিলে ভালো হয়, তো উনি এটাকে অতটা কেয়ার নেয় না, যে এটা ফ্ল্যাটের ভিতরে আবার রাস্তার পাশে মেন রোডের পাশে। তো হঠাৎ করে দেখে যে ওনার যে মেজো ভাই, ওর ওয়াইফ বাথরুমে গেছে, উনি গেটটা লাগায় নাই কিন্তু অটোমেটিক গেটটা লাগিয়ে আছে ভিতর থেকে। পরে উনি চিৎকার করতেছে, গেট দিয়া করতেছে, এক সময় চিৎকারও বন্ধ হয়ে গেছে, চিৎকার দিয়ে আবার বন্ধ হয়ে গেছে, মানে ভয় পাওয়ার কথা। তো এক ভাই ভিতরে ছিল, উনি আইসা দরজাকে অনেক লক করতে বলতে যখন ইয়া হয় না, তখন মানে ভেঙে ফেলেছে দরজা, তো ভেঙে ফেলার যখন ভিতরে যা দেখে তা দেখে যে ওনার যে বাম হাত না ডান হাতের কথা বলছে, যে ঠিক এভাবে মোছড়ানো এইভাবেই আছে আর কি, একেবারে মোছড়ানো হয়ে এইভাবে একেবারে মানে অবসর মতো ওইভাবে দাঁড়া আছে আর কি।
ওই ঢুকে ওনারা ওই অবস্থায়
দেখছে, একেবারে হাতটা এইভাবে
মোছড়ানো দিকে দাঁড়ানো,
হ্যাঁ দাঁড়ানো, এবং একেবারে মানে ওই বাঘহীন হয়ে আছে, কথাবার্তা কোনো বের হয় না। তো এটা থেকে ওনারা বেশি ভয় পাচ্ছে, এতদিন তো টুকিনাটে যেটা হইতেছে যে পাগল করার মতো, কোনো কিছু ঠিক থাকতো না, বাকি ওইটা যখন দেখছে তো
ওইটার লেভেলটা এবার শারীরিক ভাবে চলে আসে,
তো একেবারে হাতটা উল্টানো দেখা আর পরে ওনারা ধরে আসা বাসায়, ওনাকে পানি টানি দিয়ে ইয়া করলো, তো উনি আর কি তো জ্ঞানের মতো কিছু একটা বলতে না, এরপরে আর কি আরেক জায়গার থেকে এলিফেন্ট রোড, ওখানে নাকি একটা হুজুর ইয়ার থেকে ওর মার সাথে সাথে ওই যে বাচ্চাটার কথা বললাম 7 বছর, ওর উপর আক্রমণ করছে পরে আর কিছুদিন পরে।
আচ্ছা, ওনার হাতের এই অবস্থায় ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি?
ডাক্তারের কাছে আমি এটা জিজ্ঞেস করি নাই, ওনাকে স্বাভাবিক হয়ে গেছে ওই জন্য হয়তো যায় নাই, আমি এটা আর ক্লিয়ার করার পরে জিজ্ঞেস করি নাই, যে হুজুরের কাছে গেছে, তো ওখানে নাকি ট্রিটমেন্টটা উনি এইভাবে বলছে যে আপনার ঘরটা ছেড়ে দেন, আমি ট্রিটমেন্ট দিয়ে দিলাম মা এবং ওই বাচ্চার জন্য,
দুই জায়গা থেকে একই কথা বললো যে ঘরটা ছেড়ে দিতে,
তো তারপরে ওনারা ওই ঘরটা ছেড়ে দিছে অফিসিয়ালি আর নিচ্ছে আর কি, সোশ্যাল ব্যাংক না তো অন্য একটা
অন্য কোন একটা অফিসিয়াল কাজে ব্যবহার,
অফিসিয়াল কাজে এখন এটা ভাড়া দিয়ে দিয়েছে।
এখন কি ওনাদের উপর আর এই ধরনের টর্চার বা কিছু?
এখন বলছে যে না, এখন আল্লাহর রহমতে আর ওই
কোন ধরনের কোনো প্রবলেম না। আচ্ছা রেহান, এখানে উনি যেটা বলেছিল যে ওনাদের আসা যাওয়ার রাস্তার মধ্যে বাড়িটা পড়ে গেছে, এখানে আমার একটা ঘটনা মনে পড়েছে, আমি বেশ কিছুদিন আগে পড়েছিলাম ঘটনাটা, যে আমেরিকাতে একটা বাড়ি আছে, মানে কান্ট্রি সাইড যেগুলো আছে আর কি, ওই জায়গাতে বাড়িগুলো বানানো হচ্ছে, খুব সুন্দর একটা বাড়ি। তো একটা দম্পতি নতুন কিনে বাড়িটা তৈরি করে এখানে থাকা শুরু করেছে, বাড়িতে থাকার কিছুদিন পর থেকে এরা বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের একটু অ্যাবনর্মাল জিনিসপত্র, দুঃস্বপ্ন দেখছে, কিছু মানে এমন কিছু ঘটছে যেটা স্বাভাবিকভাবে ঘটার কথা না। প্রথম দিকে খুব একটা পাত্তা দেয়নি, ঠিক এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে ইয়েগুলো বেশি হয়ে যাচ্ছে। মহিলা যখন ঘুমাচ্ছে তাকে ঘুমের মধ্যে বিভিন্ন জিনিস স্বপ্ন দেখানো হচ্ছে, এইটা একটা পর্যায়ে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে গেছে তখন আর মানে আসলে ভয় পেয়ে গেছে,
ঘুমাতে সাহস পাচ্ছে না,
ঘুমাতে সাহস পাচ্ছে না, এমন একটা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ডাক্তার দেখিয়েছে, ট্রিটমেন্ট করেছে, তো খুব একটা হচ্ছে না, কাজ হচ্ছে না। দেন ওনারা একজন ফাদারের কাছে গেছে।
আচ্ছা,
তো ওই ফাদার যখন শুনে তারপর ওদের বাড়িতে আসছে, তো ওই ফাদার কিছুক্ষণ থাকার পরেই এখানে বলেছে যে আপনাদেরকে বাড়িটা ছাড়তে হবে।
আচ্ছা,
কিন্তু ওনারা আসলে অনেক শখ করে বাড়িটা বানিয়েছে, তো মানে ছেড়ে দিতে চাচ্ছিল না এত সহজে। তারপরে ওনারা অ্যাজ ইউজুয়াল আবার থাকা শুরু করলো। একটা পর্যায়ে দেখা গেল যে তাদের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার উপর মানে এফেক্ট হচ্ছে কোন রকম, তখন ওনারা আসলেই দুশ্চিন্তিত হয়ে গেছে। এখন কি বাড়িটা ছেড়ে দিবে নাকি চলে যাবে ডিসিশন নিতে পারছিল না। তখন ওনারা আরো একজন ফাদারের কাছে গেছে, উনি আসলে ফাদার বলতে কি উনি এই ধরনের কাজগুলো করে থাকে, এই কাজগুলো। তো ওনাকে যখন আনা হয়েছে উনি এই বাড়িতে বিভিন্ন ওনার যেভাবে যেভাবে দেখার,
আসলে আমি একটু বলে নিই এখানে, তুই এটা একটা ভালো কথা বলছিস যে ফাদার, এখানে অনেকের একটা ধারণা থাকতে পারে যে ফাদার মানেই হয়তো শুধুমাত্র ধর্মযাজক। ওদের সিস্টেম অনুযায়ী ক্রিশ্চিয়ানদের এক একটা চার্চে যে ফাদাররা থাকে তাদের মধ্যে একজন সাইকিয়াট্রিস্ট থাকে, একজন ডাক্তার থাকে, রিলিজিয়ান স্পেশালিস্টও থাকে, অনেকজন মিলেই এবং চরম কোয়ালিটি সম্পন্ন হয়ে তারপরে কিন্তু ফাদার পদে
যেতে হয়, অনেক ধাপ পার করে।
এবং তারা এবার যাকে ডেকে নিয়ে আসছিল সে মনে হয় স্পিরিচুয়াল ক্ষেত্রে একটু স্পেশালিস্ট।
তো উনাকে যখন আনা হয়েছে উনার মতো কিভাবে কি বুঝেছে, তারপর একটা সময় উনারা ওই যে সায়েন্টিস্ট, এখন কিন্তু এটা করার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট বের হয়েছে, ওই সাউন্ড তরঙ্গ ফ্রিকোয়েন্সি যেন ইয়ে করা যায়, ওদেরকেও আনা হয়েছিল। ওখানে পুরো ঘরের মধ্যে যখন ওই যন্ত্রগুলো বসানো হয়েছিল তারা একটা আলাদা ফ্রিকোয়েন্সি পাচ্ছিল, কোনো কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু ওখানে একটা ফ্রিকোয়েন্সি তারা পাচ্ছিল। তারপরে যখন ফাদারকে আনা হয়েছে তারপরে উনি একটা সময় বলল যে এই বাড়িটা ব্যাখ্যাটা ছিল এইভাবে যে পরপাট থেকে যে এখানে কানেকশন একটা আছে, ওই দুনিয়া থেকে এই দুনিয়াতে আসার যে একটা রাস্তা আছে, দুর্ভাগ্যবশত আপনাদের বাড়িটা সেই রাস্তাতেই পড়ে গেছে এবং ওদেরকে এখান থেকে দূরে সরানো খুব সহজ না, হয়তোবা এটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, এই সময় তো আপনাদের কারো কোনো ক্ষতি হয়েও যেতে পারে, বাড়িটা ছেড়ে দেয় অনেক বুদ্ধিমানের কাজ হবে। শোনার কথা শুনে আমার এই ঘটনাটার কথা মনে পড়ে গেল।
তুই যে ঘটনাটা বললি দ্যাট ইজ মোর অ্যান্ড মোর ডেঞ্জারাস, মানে ওইটাই দরজাটা ছিল আর কি, দরজার উপরেই পড়ে গেছে বাড়িটা
একদম সেইখানে সেই রুটটাতে সেই দরজাতেই, জাস্ট এই স্থানটা ব্যবহার করে ওরা ওই লোক থেকে এই লোকে আসা যাওয়া করে। আচ্ছা, তাহলে আপনার এই ঘটনাগুলো যেটা আমরা শুনলাম আপনার কাছ থেকে, মোটামুটি এই ছিল আপনার অভিজ্ঞতা এই সংক্রান্ত?
হ্যাঁ, এটাই মোটামুটি ঘটনা।
আচ্ছা,
ওনার কাছে যেগুলো ওনাকে টাচ করেছে
রাইট
সেই জিনিসগুলো উনি বলেছেন।
এক্স্যাক্টলি। তো আমার মনে হয় আমরা আরেকটা গল্পে চলে যাই, আমাদের সাথে তো আরো আছে। ভাইজান, আপনি আপনার পরিচয়টা যদি একটু দিতেন।
আমার নাম আরিফ, আমি এসেছি মিরপুর থেকে।
ওকে,
আমি বর্তমানে সাউথ ইস্টে সিএসসি নিয়ে পড়তেছি।
আচ্ছা, ওকে।
আমার হোম টাউন ফরিদপুরে।
আচ্ছা,
গল্পগুলো আমার দুটো হিস্টোরি এখান থেকে হয়েছে,
ফরিদপুরে ঘটেছে এটা।
হ্যাঁ।
আচ্ছা, কতদিন আগের ঘটনা
এটা? আমি তখন ক্লাস ফাইভে পড়ি, 2004 কি 5 সালে।
আচ্ছা আচ্ছা,
মানে প্রথম ঘটনাটা বলতেছি। আমার একটা খালার বাসা ছিল, আমার বাসা থেকে 6-7 কিলোমিটার দূর হবে।
আচ্ছা,
হেঁটে যাওয়া যেত, মানে রোডও ছিল যাওয়ার জন্য, কিন্তু হেঁটে গেলে 1.5 ঘন্টা লাগতো, এই জন্য আমি হেঁটে যেতাম, কাঁচা রাস্তা ছিল। কিন্তু ওখানে অসুবিধা হচ্ছে, ওখানে দুটা জঙ্গল ছিল মাঝপথে, একটা জঙ্গল একটা জঙ্গল, দুটা পরপর ছিল, কিন্তু মাঝখানে দূরত্ব ছিল। তো এখানে বলে রাখা ভালো, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, ওর নামটা আমি আসলে বলবো না, আমার খুব ক্লোজ ছিল। একদিন আমি যাচ্ছি, আমি সর্বত বেশি যাই না, কোন আত্মীয় বেশি যাই না, এখানে বেশি আদর পাওয়া হইতো।
আচ্ছা,
আমার ছোট খালার বাসা, যেহেতু গরম দিন ছিল, আমি বিকালে লাস্ট সন্ধ্যার আগে আগে বের হলাম। যাচ্ছি এখন প্রথম যে জঙ্গলের আগে গেছি, ঠিক আছে, তখন আমার কাছে কেন মনে হচ্ছিল যে সময় তাড়াতাড়ি পার হচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছিল, যেরকম ভয় ভয় লাগতেছিল। আমি আসলে ওই রাস্তা দিয়ে যাই নাই, এর আগে ওইখান দিয়ে যাওয়া হয় নাই।
ওইদিন আপনি যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলেন সেটা আপনার জন্য প্রথমবার যাওয়া ছিল?
না, প্রথমবার যাওয়া ছিল না, ওই টাইমটায় সন্ধ্যার আগে এই সময় আমি যাই নাই,
এই সময় এই রাস্তায় জানা যায়।
আরেকটা কথা, আমার ফ্রেন্ডে বলছিলাম যে তুই আমার সাথে চল, যেহেতু আমার সন্ধ্যা সময় যাচ্ছি একা, এটা আমার ভয় লাগতেই পারে, তুই গেলে ভালো হবে। তো বললো না, আমি আমার আরেকটা কাজ আছে, ও নাকি ওর আরেকটা বড় একটা আপুর বাসায় যাবে।
আচ্ছা,
আপুর বাসায় যেতে হবে, বাসা থেকে বলছে। তো যাওয়ার এক পথে প্রথম জঙ্গলটা পার হওয়ার সময় মনে মানে একটা ভয় চলে আসতেছিল, কেন জানি যে ভয় লাগতেছিল। তো আমি ভাবলাম যে আমি দ্বিতীয় জঙ্গলটা পার হইতে আমার সন্ধ্যা লেগে যাবে, আমি ভয় পাবো অনেক। তো আমার মাথায় একটা বুদ্ধি আসছিল, মানে আমার একটা বড় ভাই বলছিল যে এই প্রথম জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা তুমি শর্টকাট দিয়ে যেতে পারবে।
আচ্ছা,
আমি একটা রাস্তা অলরেডি দেখিও যে রাস্তাটা আছে এবং মনে হচ্ছিল যে এখানে পথ মানে লোকজন চলাচল করে। তো আমি যাওয়া শুরু করলাম। তো যাইতে যাইতে এক পর্যায়ে মানে মানে ভয়টা আর বাড়তেছিল, আমার কেন জানি বাড়তেছিল। পিছন থেকে আমাকে ডাক দিছে, বলছে এই আমার নাম রে, বলছে আরিফ দাঁড়া।
ওকে,
আমি ঘুরে তাকাতে দেখি আমার সেই ফ্রেন্ডটা।
আচ্ছা, সে চলে আসছে?
হ্যাঁ, সে চলে আসছে। আমি তুই আসছিস, তুই কিনা তোর বোনের বাড়ি যাবি? তো বলছে না, আমি যেতে গেছিলাম কিন্তু যাওয়া হয়নি, চলে আসছি।
আচ্ছা আচ্ছা,
তোর সাথে যাবো।
অনেক ক্লোজ, একটু ভয়টা কমেছে।
হ্যাঁ, তখন একটা
মনের মধ্যে সাহস চলে আসছে।
হ্যাঁ, তো আমার ভালো লাগতেছিল যে আমার ফ্রেন্ড। একটা কথা, ও আমার সাথে ও সবসময় যাইতো, যেখানে যাইতাম ওরে নিয়ে যেত, বা ও যেখানে যেত আমার নিয়ে যেত।
আচ্ছা,
তো আমরা যাচ্ছি, ও আমার সাথে মানে গল্প হচ্ছে, কিন্তু আমি একদিন খেয়াল করতেছি আমার খুব কাছে আসতেছে না।
আচ্ছা,
একটু দূরে দূরে
দূরত্ব মেনটেন করে
চলতেছে, আর ওর ভয়েসটা কেমন যেন একটু
সামথিং ইজ ডিফারেন্ট
ডিফারেন্ট। তো একটু পর আমাকে বলতেছে যে তুই যে এত রাত্রে একা একা যাইতেছিলি, তোর কি ভয় লাগতো না? ভয় লাগতো না, আমি না থাকতাম। সে ভয় তো লাগতেই ছিল, কিন্তু আসার পরে এখন ভয় কমতেছে। আমাকে মানে ও এমন টাইপের কথা বলতে বলতেছে যেগুলো একটু গুরু গম্ভীর টাইপের, মানে আদেশ সুযোগ টাইপের।
ইউজুয়ালি সে এইভাবে বলে না,
বলে না আমাদের সাথে কথাবার্তা, ফাজল আমার কথাবার্তা হয়, কিন্তু মানে কেমন যেন উপদেশ টাইপের কথাবার্তা বলতেছে। আমাকে এক পর্যায়ে বলতেছে এখানে কিন্তু অনেক ভূত টুত মানুষ মারা গেলে আত্মারা এখানে চলে আসে, এরকম টাইপের। তুই জানলি কেমন?
আচ্ছা,
না আমি শুনছি, ঠিক আছে। তো আস্তে আস্তে মানে ভৌতিক টাইপের কথাবার্তা চলে আসতেছে, গেলাম, কিন্তু আমি আমি সবসময় খেয়াল করতেছি আমার কাছে আসতেছে না।
আচ্ছা,
হ্যাঁ। তো যাওয়ার পথে একদম জঙ্গলে লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা, একদম শেষ মুহূর্তে।
আচ্ছা,
যখন জঙ্গলটা শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আমাকে বলতেছে যখন তুই খাদার বাসা যাচ্ছিস, বাচ্চা কাচ্চা তো আছে, ওদের জন্য কিছু নিয়ে যা। বললাম হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছিস, তো চল নিয়ে আসি। তো বলছে তুই থাক, পাশে বাজার আছে, আমি যাই, আমি গিয়ে নিয়ে আসতেছি।
টাকা বন্ধু বলছে যে আমি নিয়ে আসছি, তুই থাক।
খাদার বসে যাওয়ার পথে দুইটা রাস্তা আর কি, একটা বাম সাইড একটা ডান সাইড। দেখলাম এখানে দাঁড়াচ্ছি, তুই যা বাজার থেকে নিয়ে। তো ও বাজারে ঢুকছে, আমি অনেকক্ষণ ওয়েট করতেছি কিন্তু ও আসে না।
আচ্ছা,
তো আমি এটা মানে খেলতেছি কেন আসে না অনেকক্ষণ হয়ে গেল। আমি তারপরে আমি গেছি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে যে দোকান টোকান দেখি যা আছে এখন খোলা আছে, কিন্তু ওর আর পাইতেছি না। মানে বাজারটাও ছোটখাটো বাজার একটা।
সময়টা কিরকম হবে?
সময়টা সন্ধ্যা হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, গ্রামের বাজার মানুষকে খুঁজে বের করা সমস্যা না?
না, সমস্যা না, বাজার
অনেক ছোট,
গ্রামের ভিতরে এক চার পাঁচটা দোকান মিলে ছোটখাটো যেরকম একটা বাজার।
আচ্ছা আচ্ছা,
এরকম হয়। তো পাইলাম না, আমার সেখানে কই যাবে, আমার তো ওটা বড়ও না, আমার তখন ক্লাস ফাইভ সিক্স এরকম পড়ি।
আচ্ছা,
তো আমি একা একা আর ভালো ভালো লাগতেছিল না। তো আমার আবার খালাতো ভাই আছে একটা, উনি আমার থেকে পাঁচ ছয় বছর বড়। খালার বাড়ি চলে গেলাম, যেতে আধা ঘন্টা লাগলো, তার মাঝে আর ওর কোনো ইয়ে পাইনি,
খোঁজ পেলাম,
কোনো হদিশ নেই।
তো বাড়িতে যাওয়ার পর আমি সবাইকে বললাম যে আমার টাইমের বন্ধ আসছিল কিন্তু ওকে তো পাচ্ছি না।
আচ্ছা,
তো আমরা টেনশনে পড়ে গেল যে বাড়ি থেকে আসছে, আবার দূরত্ব কিন্তু আমাদের বাড়ি থেকে খালার বাড়ি বেশি দূরত্ব না। তো ওনরা বললো যে তোর মনে চলে গেছে, তাই মনে হচ্ছে না, ও তো এরকম কখনো হয়নি, এরকম যায় না। আবার বললাম যে বাসা থেকে মনে হয় বলেও আসেনি।
আচ্ছা,
রাতটা ছিলাম, পরের দিনটা ছিলাম, আবার ওই দুপুর টাইম বিকাল টাইমে আমার সে খাওয়া ধোয়া চলে আসছে।
আচ্ছা,
তো মানে আমার বাসায় আসা যে মানে যে কথাটা আমি ফার্স্ট শুনছি মানে গ্রামে ঢুকে, আমি প্রায় শকড। গ্রামে ঢুকি তখন তার সব ফোন টোন মানে ছিল না, ওইভাবে গ্রামে ছিল না। শুনলাম ও নাকি মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আপুর বাসায় যাবো।
আচ্ছা,
ঠিক আছে, আমার সাথে কথা হয়েছে সকালের আগে আমি আপুর বাসায় যাবো, কিন্তু বিকেলবেলা যখন সন্ধ্যার আগে আগে তখন আমার সাথে ছিল।
আচ্ছা,
ঠিক আছে, যখন আমি যখন আসলাম ওর বাসায় তখন ওর বাসার লোকজন এবং গ্রামের লোকজন বলতেছে তোর দোস্ত ও তো মারা গেছে। কেমনি মারা গেছে? আপুর বাসায় যাওয়ার পথে আপুর এখানে মেন রোড ওইখানে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে।
সেটা হচ্ছে আপনার সাথে যে সন্ধ্যায় দেখা হয়েছিল এটার কতক্ষণ আগে?
এটার মানে দুপুর টাইমে মারা গেছে।
আচ্ছা, সে দুপুর টাইমে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার সাথে দেখা হয়েছে সন্ধ্যার সময়।
স্পিরিট
মানে মারা যাওয়ার পরের তিন চার ঘন্টা পর।
মানে আমি তখন আমার আমি শুনে আমি পুরা
আমার কথা বলতে পারতেছি না যে এটা কি হয়েছে।
আচ্ছা,
মানে আমার যে খেলা তোমার ভয়টা ছিল উনি বলতেছে তুই আমার কাছে এত বড় মিথ্যা কথা বললি, আমরা কি এরকম ধোকা দিলি, আমরা খুঁজলাম। দেখেন আমি ধোকা দিই নাই, তারা আমাকে বিশ্বাস করতেছিল না। দেখ পর্যায়ে আমি তারপরে বিশ্বাস গেছে যে এরকম এরকম কিন্তু হইতে পারে না। পরে আমি অনেকের কাছে শুনছি, অনেক মানে হুজুর টাইপের যারা ছিল বলছি, কিন্তু তারা আমাদেরকে কোনো এরকম কোনো ব্যাখ্যা দিতে পারে নাই।
আসলে সত্যি কথা বলতে কি, ব্যাখ্যা দিতে না পারার পরেই জিনিসটা ভৌতিক হয়।
ডর মানে ভয়।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট। অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আরজি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান। বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। আজকে অন দ্য স্পটে আরিফ, আনিস, রহমত, আতিক এবং দীপু। জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি।
ABC Radio, FM 89.2.
সেখানে তারা গত সপ্তাহে ডটটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, সাথে রয়েছে আরিফ, আনিস, রহমত, আতিক এবং দীপু, এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান তাহলে আসতে পারেন আমাদের ফোন নম্বরে। ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই।
ব্যাখ্যাটা পেলে হয়তো বা আপনার কাছে মনে হতো না আর
এটার কি ব্যাখ্যা থাকতে পারে।
আমার কাছে তেমন কোনো ব্যাখ্যা নাই, তবে একটা কথা উনি বলেছিল যে ওনার খুবই ক্লোজ ফ্রেন্ড, তো এমন কিছু সম্পর্ক থাকে যে সহজে একজন আরেকজনকে ছেড়ে যেতে পারে না।
হয়তো এমন হতে পারে যে ওখানে ওই সময় ওই ফ্রেন্ডটা এসে তার সাথে না হাঁটলে সে আরো বড় বিপদে
পড়তো। রাইট, এটাও আমি বলছিলাম যে সেই ফ্রেন্ড এত ক্লোজ ফ্রেন্ড ছিল,
দ্যাট ওয়াজ এ হেল্পিং হ্যান্ড,
কিন্তু সে আমার অত ক্লোজ আসতেছিল না। মানে
নাকি তার আসার ক্ষমতা ছিল না,
আমি তো তখনও মাথায় আসে নাই যে
এরকম কিন্তু হয়।
তখন প্রশ্ন জেগেছিল যে কেন আসতেছে না, কারণ দুই বন্ধু ক্লোজ ফ্রেন্ড গলায় ধরে বা খুব,
আমি যেটা বলছি যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেই পৃথিবীতে সে ছিল তখন তার পক্ষে হয়তো একটা জলজ্যান্ত মানুষের অত কাছে আসার ক্ষমতাটাই
নেই,
এরকমও হতে পারত। আমি এই ক্ষেত্রে আরিফ ভাইয়ের কথা শুনে আমার একটা কথা মনে পড়ল, আমার বড় দুলা ভাইয়ের কাছে শুনেছিলাম, অলমোস্ট সেম কাইন্ড অফ স্টোরি, বাট আমার কাছে কেমন লেগেছে আমি বলি। ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি একদিন তার এক ফ্রেন্ডের বাসায় যায় রাত্রে, তখন 8:30 বাজে, প্ল্যান হচ্ছে দুই বন্ধু একসাথে রাতে থাকবে, মজা করবে। তাদের বয়স তখন কত, 22-23, এটা যশোরের দিকে ঝিনাইদহ এলাকায়। তো ওনারা যখন ওখানে থাকা শুরু করে, তো হঠাৎ করে তারা 7:30 দিকে বাসায় ঢোকে সন্ধ্যায় দুজন একসাথে। এমতো সময় তার ওই ফ্রেন্ডের দুলাভাই ফোন করে, একটা জরুরি কাজে তাকে দুলাভাইয়ের ওখানে যেতে হবে কালীগঞ্জ এলাকায়। কালীগঞ্জ হচ্ছে ওই কোটচাঁদপুর এলাকা থেকে মাত্র 1.5 ঘন্টার পথ। তো কোনো একটা কারণে তাকে যেয়ে আসতে হবে। তো সেই বন্ধু বলে যে তুই তাহলে বাসাই থাক, আমি জাস্ট কাজটা সেরে আবার চলে আসছি, রাতে একসাথে থাকবো, এই সেই সিগারেট টিগারেট যা লাগে আমি কিনে নিয়ে আসতেছি, সমস্যা নেই। ওকে ফাইন, তুই যা। তারপরে আমার দুলাভাই বসেছিল, বসে থাকার পরে এক পর্যায়ে কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়া করে সে একলা একলা ভালো লাগতেছে না, কি করবে ভাবতেছে বাইরে যাবে। তো মোমবাতি জ্বালায় সে বসে আছে, কিছুক্ষণ পরে যাবে কি যাবে না, আবার ফ্রেন্ড চলে আসে কিনা এই চিন্তা করতে করতেই ফ্রেন্ড চলে আসছে, ব্যাক করছে। ব্যাক করে বলছে তুই কারেন্ট চলে গেছে বাইরে, বৃষ্টি বৃষ্টি ভাব, তুই ঘরের মধ্যে বসে কি করতেছিস, চল বাইরে হাঁটাহাঁটি করি। তো উনি বলছে এই বৃষ্টি বৃষ্টি অবস্থায় আবার বাইরে যাবি, আরে চল সমস্যা নেই। এবং সে কোনো কারণ ছাড়া এসে প্রথমেই মোমবাতিটা নিভিয়ে দেয় আর কি সেই ফ্রেন্ড। তারপরে দুজন মিলে একসাথে বাইরে গেল। বাইরে যাওয়ার পরে তারা হাঁটতেছে হাঁটতেছে বলছে কোন দিকে যাচ্ছিস, কোনো দিক ঠিক করে নেই তো একদিকে চল হাঁটতে থাকি, রাত্রেবেলা হাঁটার মজাই আলাদা। তো এরকম করতে করতে এক পর্যায়ে আমার দুলা ভাই কোন একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে সে যখন দাঁড়ায় সে ফিল করে যে সে হোঁচট খেয়ে যেখান থেকে পড়েছিল তার থেকে অন্তত মানে 50-60 হাত দূরে সে উঠে দাঁড়াচ্ছে, মানে এক হোঁচটে সে অনেকখানি উঠে দাঁড়াচ্ছে এবং তার ফ্রেন্ডটাকে কন্টিনিউয়াস ডাকতেছে আয় আয় আয়, তার মধ্যে সে দেখতেছে একটা তাড়াহুড়া।
আচ্ছা,
তো সে যখন ইয়ে করে তখন তার মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে আর কি, আমার দুলা ভাইয়ের মোবাইলটা পকেট থেকে পড়ে যায়। তো সে বলে যে আমাকে মোবাইলটা উঠে দিতে, দেখতে পাচ্ছে সে মোবাইলটা পড়ে আছে ওইখানে এবং তখন সেখানে কল আসছে, কেউ একজন কল করছে আর কি। তো সে বলতেছে, তার ফ্রেন্ড বলছে ওটা তোর মোবাইল না, তোর মোবাইল তুই বাসায় টেবিলের উপর রেখে আসছিস মোমবাতির পাশে, আমি দেখছি। বলছি না 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 আমি জানি ওটা আমার মোবাইল, আমার নিতে দে, আচ্ছা যার মোবাইলই হোক নিয়ে দেখি, এভাবে কথাবার্তা চলছে আর কি। তো মোবাইলটা যখন সে নেয়, মোবাইলটা নেওয়ার পরে তার ফ্রেন্ড বলে তুই তাহলে তাড়াতাড়ি আয় আমি গেলাম এবং বলে, তখন মোবাইলে ফোন করেছে হচ্ছে ওই ছেলের দুরা ভাই যে যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্টে তার ফ্রেন্ড মারা গেছে এবং সেখান থেকে আমার দুলা ভাই ব্যাক করে বাসায় আর কি। আই ডোন্ট নো ওয়াই দিস থিংস হ্যাপেন।
তারপরে আমার আমার সাথে আর এরকম কোন ঘটনা ঘটে নাই, মানে ওর ব্যাপারটা নিয়ে।
আচ্ছা আচ্ছা,
মানে আমি তারপর থেকে খুবই ভয় পাইতাম, আমি এখন স্টিল এখন আমি রাত্রে কোথাও বের হই না, মানে আমার ফ্যামিলি থেকে বলে যে আসলে আমরা খুবই ক্লোজ ছিলাম, আমরা একসাথে খাইতাম ঘুরতাম এরকম।
আর কোন ঘটনা কি আছে?
একটা ঘটনা আছে আমাদের আমাদের গ্রামে, আমাদের গ্রামের নাম হচ্ছে বাজারকান্দি গ্রাম।
ফরিদপুরে?
হ্যাঁ, ফরিদপুরে মধুখালী থানাতে। আমাদের বংশের একটা নাম আছে, এটা হচ্ছে আসামি বংশ।
আচ্ছা
আচ্ছা। হ্যাঁ, তো আমাদের দুইটা বাড়ি, পুরান বাড়ি আর নতুন বাড়ি, মানে আমার দাদা নতুন বাড়িতে চলে গেছে।
আচ্ছা,
তো পুরান বাড়ি ওখানে অনেক, মানে আমাদের গ্রামটা অনেক জঙ্গলময় একটা গ্রাম, অনেকগুলো জঙ্গল আছে, তো পুরান বাড়ির পাশে একটা জঙ্গল আছে। তো ওইখানেই বিভিন্ন সময়ে মানে অ্যাবনর্মাল কিছু ঘটনা ঘটে। তো ঘটনাগুলো ঘটে বেশিরভাগ গ্রামে যেদিন হাটবার থাকে, প্রত্যেক সপ্তাহে দুইটা হাটবার থাকে, তো হাটবারের লোকজনের সাথে ঘটে মাঝে মাঝে, তারা একটু বেশি রাত করে ফিরে বাসায় তাদের সাথে, আর বিশেষ করে তাদের সাথে মাছ থাকে এই টাইপের কিছু একটা।
আচ্ছা
আচ্ছা। তো এখন এখানে জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে, আগে ঘর এখন এখানে বাড়িঘর হয়ে গেছে। তো এই ঘটনা ছিল মঙ্গল নামক একটা লোকের সাথে, নাম ছিল, তার নাম ছিল মঙ্গল।
আচ্ছা,
তো উনি ভ্যান চালাইতো, মাঠে কাজ করতো এই টাইপের, কিন্তু ওনার ভয় কম ছিল, আগে থেকে জানতো ওনার ভয় কম।
আচ্ছা,
একদিন বাজার থেকে ফিরতেছে, উনি সবসময় রাত্রে ফিরে, ওই দিন একটু বেশি রাত করে ফেলছে।
আচ্ছা,
তো ফেরার পথে ওই দিন ওনার হাতে শুধু একটা মাছ আর কিছুই ছিল না। তো ফেরার পথে ওইখানে জঙ্গলের আগে একটা ব্রিজ আছে, মানে দুইটা নালার মাঝখানে একটা ব্রিজ করে যে পানি করে না,
পানি যাওয়ার যে রাস্তাটা
ওইটা। তো ওইখান থেকে উনি ওইখানে আসার পরে উনি একটা শব্দ পায় যে পানি যাওয়া আসা করতেছে, এরকম শব্দ থাকে না, স্রোতের একটা শব্দ এরকম, কিন্তু ওইটা এমন টাইম যখন পানি থাকার কোনো কথা না, মানে শীতের লাস্টের দিকে পানি থাকবে না, পানি শব্দ বই পায়। উনি বুঝে ফেলছে যে জঙ্গলের আগে, হ্যাঁ সামথিং রং, জঙ্গলের আগে এরকম ঘটনা ঘটছে, আগেও ঘটে। উনি আসলে খুব মানে যেহেতু সাহসী লোক, মনে ভয় রাখে নাই, একটু করে একটু যখন জঙ্গলের মানে ঢোকার পথে যখন চলে আসছে, তখন একটু পরে দেখে যে পিছন থেকে কেউ ওনার মাছটা একটু টান দিচ্ছে আর কি,
মাছের টান পড়ছে,
ডাক্তার পড়ছে হাতে। উনি ওটা ধরে পড়ে বুকের ভিতরে রেখে দিছে, বুকে এভাবে
পেছনে তাকিয়ে দেখেনি কিছু,
পিছনে পিছনে সে এখনো তাকায়নি,
সে কি ইচ্ছাকৃত ভাবেই বোধ হয় তাকায়নি,
মানে যেহেতু সে জানে যে কাহিনী। তো একটু পর মানে অটোমেটিক্যালি তার হাত দুইটা এইভাবে হয়ে, মানে হাত দুইটা মানে বুকের সামনে না, মানে যেভাবে বাচ্চা কোলে করে না, ওইভাবে কোলে করার মতো একটা বাচ্চা তার কোলে চলে আসছে অটোমেটিক্যালি।
মাছটা তখন
মাছটা তখন পড়ে গেছে,
অবশ্যই হাত থেকে পড়ে যাওয়ার কথা।
হ্যাঁ, মাছটা তখন পড়ে গেছে,
দুই হাত অকুপাই করে একটা বাচ্চা চলে আসছে,
যেভাবে বাচ্চা কোলে আসে,
মানব শিশু,
হ্যাঁ কাঁদতেছে, মানে বাচ্চাটা কাঁদতেছে। তখন তখন সে করছে কি, মানে এতটা ভয় পাইছে মাছটা ফেলে দিয়ে অজ্ঞান হয়ে রাস্তা পাশে পড়ে গেছে।
আচ্ছা,
তারপরে ওই দিন রাত্রে পাওয়া যায়নি তাকে, পরের দিন সকালে তাকে পাওয়া গেছে।
কোথায় পাওয়া গেছে? ওখানে
ওখানে ওখানে পাওয়া গেছে, তার সাথে কোনো ক্ষতি হয়নি, তার কিছু হয়নি, কিন্তু সেই মাছের ব্যাগ ওইগুলো পাওয়া যায়নি।
ওকে, মানে মাছের এই ঘটনাটা মানে খুবই প্রচলিত, অনেক জায়গায় আমরা শুনেছি
সামথিং, কিছু একটা আছে এই ব্যাপারটাতে, যদিও আমি অনেক খোঁজার চেষ্টা করেও পাইনি যে হোয়াট কুড বি দ্য রিলেশন বিটুইন স্পিরিটস অ্যান্ড ফিশেস।
আমার মনে হয় এটা একটা খুব মানে কি বলবো যে পছন্দের একটা খাবারের তালিকা খুব প্রথম দিকে রয়েছে,
হ্যাঁ পড়তে পারে,
সেটার প্রতি খুব লোভ রয়েছে।
তবে আজকের আরিফ ভাইয়ের কাছ থেকে স্টোরি শুনে আরো একটা স্টোরির কথা মনে পড়ল, যে আমার পরিচিত একজন, সে হয়তো নামটা বললে আসলেই রাগ করবে তাই আমি নামটা তাকে বলবো না, কারণ ঘটনাটা একটু সেন্সিটিভ। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে তার ওয়াইফ, একটু সেন্সিটিভ বিষয়টা আগেই বলে নিচ্ছি, তার ওয়াইফ পরকীয়া প্রেমের সাথে রিলেটেড ছিল এবং সেখান থেকে কিছু ঝামেলা হতে হতে এক পর্যায়ে তার ওয়াইফ সুইসাইড করে।
আচ্ছা,
তো এরকম একটা সময় ইতিমধ্যে তার আরেকটা মেয়ের সাথেও রিলেশন ছিল এবং রিলেশনশিপের ব্যাপারটা মেয়েটা, ওই মেয়েটা ছিল একটু অদ্ভুত রকমের। হ্যাঁ, অদ্ভুত রকমের বলতে সে হচ্ছে তার বয়স যখন 17 বা 16 তখন কোন একটা ব্যাপারে হার্ট হয়ে সে একটু পাগলের মতন হয়ে গেছিল। তো তার মধ্যে কিছু পাগলের টেন্ডেন্সি মাঝে মাঝে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় যে প্রচন্ড জোরে চিৎকার করে ফেলছে কোন একটা রাগের বিষয়ে। হ্যাঁ, রাগ মানুষ করতেই পারে, বাট হিস্টেরিয়াগ্রস্ত রাগ নিশ্চয়ই না। তো সে হচ্ছে চিৎকার করে ঘরের পর্দা টর্দা ছিঁড়ে ভেঙে টেঙে ফেলে আবার 10 মিনিট পরে নর্মাল, এই ধরনের তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। তো ওনার সাথে যে ঘটনাটা ঘটে যে একদিন রাত্রে 12:30 একটার সময় ওই মেয়েটা তাকে ফোন দেয় যে তুমি একটু আসো আমাদের বাসায়।
অ্যাবনর্মাল মেয়েটা,
অ্যাবনর্মাল মেয়েটা, তার ওয়াইফ তখন অলরেডি সুইসাইড করে ফেলেছে, সুইসাইড করার 1.5 মাস পরে।
আচ্ছা,
তো এবং ওয়াইফটা সুইসাইড করে খুব বাজে ভাবে, সে তার গলার রগ কেটে ফেলে নিজেই আয়নার টুকরা দিয়ে, এবং তখন ইনফ্যাক্ট অনেকে সন্দেহ করেছিল যে খুন কিনা, কিন্তু পরবর্তীতে প্রমাণ পাওয়া যায় না, ইট হ্যাজ বিন ডান বাই হারসেলফ, তখন বাসায় কেউ ছিল না। তো ব্যাপারটা যেটা হয় যে ওই মেয়েটা যখন তাকে 12:30 একটা সময় কল করে, কল করে বলে যে তার বাসার নিচে সিঁড়িতে আসতে, সিঁড়িতে আসতে সে প্রচন্ড অবাক হয়, কারণ রাত তো ভালো কথা, 6:00 পরে ওই মেয়েটাকে তার বাবা বাসা থেকে বেরোতে দেয় না। হ্যাঁ, সন্ধ্যা কোনোভাবে হয়ে গেলে বাসা থেকে বেরোতে দেয়, সে এত রাতে আসতে বলছে, বলছে তুমি এত রাতে আসতে বলতেছ, তোমার আব্বু যদি জানে তাহলে তো সমস্যা হয়ে যাবে, এমনিতেই আমার লাইফে অনেক ঝামেলা চলতেছে, আমি এখন ঝামেলা চাচ্ছি না। তখন মেয়েটা ওইরকম হিস্ট্রিয়াগ্রস্ত টাইপের আচরণ শুরু করলো যে তুমি আসবা না মানে আমি আমার বাসার সবকিছু ভেঙে ফেলাবো, আমার বাবা সমস্যা, তো আমি আমার বাবাকে মেরে ফেলবো,
কোনো কিছু গেলেই
মাঝে মাঝে সেরকম হয়ে যাচ্ছে, বলছে আমার বাবাকে আমি মেরে ফেলবো, তুমি চিন্তা করো না, তুমি আসো। এই পর্যায়ে তখন বলছে না তোমার কিছু করা লাগবে না, জাস্ট স্টে কুল, আমি আসতেছি। পরে সে যায়, যেতে যেতে তার ভালোই রাত হয়, তখন রাত্রে 12:30 সময় ফোনটা এসেছিল, সে 1:10 দিকে পৌঁছায়, গিয়ে আস্তে করে সে শীষ বাজানোর মতন একটা ভঙ্গি করে, এটা তাদের নিজস্ব একটা ব্যাপার ছিল যে ওইভাবে করলে মেয়েটা নামবে বা কিছুক্ষণ পরে অন্য কোন একটা ইশারা,
মানে জাস্ট ইশারা করে।
তো শীষটা বাজিয়ে সে সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে শীষটা বাজিয়ে পিছনে তাকিয়ে দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে, মানে সে প্রচন্ড একটা ধাক্কা খায়, প্রচন্ড একটা ধাক্কা খায়, মেয়েটা দাঁড়িয়ে আছে, তার চোখ ভর্তি পানি, সে কন্টিনিউস কান্না করেছে, তার চোখ প্রচন্ড লাল, এবং সবচেয়ে বড় কথা তার চোখ দুটো দেখে মনে হচ্ছে মনিতে ছানি পড়া কিছুটা।
আচ্ছা,
হ্যাঁ সবকিছু নর্মাল, এবং মেয়েটা হচ্ছে রাত 1:10 হিসাবে প্রচন্ড ভাবে রেডি, অ্যাজ ইফ সে কোথাও বাইরে যাচ্ছে, সে খুব সুন্দর জামা কাপড় পরা, তার চুল মনে হচ্ছে যেন হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেইট করা, একদম ভ্রু প্লাকিং করা, কাজল দেয়া, একদম সে রেডি, একদম সেজে গুজে, কিন্তু তার চোখের সাদা অংশ কমপ্লিটলি লাল, মনে হচ্ছে প্রচন্ড কান্না করেছে সে, এবং কালো মনির উপরে সাদা সাদা দাগ, মানে কিন্তু সেটা ভয়ঙ্কর না, দেখতে মনে হচ্ছে অন্যরকম। তো এক পর্যায়ে মেয়েটাকে দেখে সে একটু ভড়কায় যায় চোখের এই অবস্থাটা দেখে, তো মেয়েটা কিছু না বলেই তাকে জড়িয়ে ধরে, খুব জোরে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরার পরে সে বুঝতে পারছে মেয়েটা তাকে জড়িয়ে ধরে কাঁদছে, কাঁদতে কাঁদতে এক সময় মানে প্রথমে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে এক সময় বিকট চিৎকার করা শুরু করে, মানে অ্যাজ ইফ দুনিয়াতে আর কিছু নাই, হিংস্র একটা চিৎকার। হ্যাঁ, হিংস্র একটা চিৎকার, সে ছাড়ানোর চেষ্টা করতেছে, তখন সে ছাড়তেছে না মেয়েটা তাকে, আর ওই অবস্থাতেই ঠিক তার কানের সামনে এসে চিল্লাচ্ছে। হ্যাঁ, এবং তার দুই রকম ভয় লাগতেছে, একে তো মেয়েটাকে সে ভয় পাচ্ছে কোনো এক কারণে, আরেকটা হচ্ছে এলাকার মানুষজন যদি এখন আসে এই অবস্থায় দেখে তার একটা রেপুটেশন খারাপ হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে সে বুঝতে পারছিল না ওই চিৎকার সে ছাড়া আর কেউ শুনতে পাচ্ছিল না, যেটা সে পরে টের পেয়েছে, কারণ মেয়েটাকে যখন সে অনেক কষ্টে ছাড়িয়ে এনে এভাবে করে দাঁড় করায় তখন সামনে দাঁড়িয়েছিল তার ওয়াইফ, সামনে তার ওয়াইফ দাঁড়িয়েছিল এবং তার গলা থেকে কন্টিনিউসলি রক্ত পড়ছে।
পরে কিছু হয়েছিল না?
তারপরে ব্যাপারটা একটু মিস্ট্রিয়াস, সে সকাল 6:30 পর্যন্ত ওই জায়গাটাতেই দাঁড়ায় ছিল পাথরের মতন, হি ওয়াজ নট বিং এবল টু রিয়্যাক্ট, এবং তারপরে সে চলে আসে ওখান থেকে, ওখানের এলাকার কিছু ছেলে পেলে তাকে ধরে, আর রাস্তার কিছু ছেলে পেলে থাকে না, নট স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি, তারা হচ্ছে ধাক্কা টাক্কা দেয়, সে তাদের সাথে কোনো কথাই না বলে সে চলে আসে বাসায়। আসার পরে তার বেশ কিছুদিন জাস্ট ওই শখ থেকে, অসুস্থতা থাকে, একটা জ্বর থাকে, তারপরে সে কিছু কিছু মানুষকে ঘটনাটা বলে, তার মধ্যে একজন আমি, কারণ আমার সাথে সে খুব ক্লোজ ছিল, মানে তার সাথে আমার সম্পর্কটা এভাবে ছিল যে সে কাউকে যেটা বলতে পারতো না, ফর এক্সাম্পল তার একটু সিগারেট লাগবে, আমাদের বাসায় এসে যখন থেকেছিল উনি কোনো এক সময়, তা আমাকে বলতো যে ভাইয়া একটু এনে দে।
আচ্ছা আচ্ছা, মানে এমনিতে তার আর কোন ধরনের
পরবর্তীতে
এটা প্রবলেমে আর পড়েনি,
বাট মজার ব্যাপার হচ্ছে তারপর থেকে ওই মেয়েটা ওই অ্যাবনর্মাল মেয়েটা তাকে আর কোনোদিন ফোন করেনি এবং তার সাথে কোনো রিলেশন আর থাকেনি। দ্যাট উই ডোন্ট নো ওয়াই।
আসলে এটা সব খুবই মানে বলার মতো আমার কোনো ইয়ে নেই যে ওই সিচুয়েশনটার কথা চিন্তা করে যেই মানুষটাকে ভয় পাচ্ছে সে জড়ায় ধরে আছে, বন্ধন ছাড়াতে পারছে না, এটা হচ্ছে ভয়ের মনে আর কিছু নেই। ওকে, তো আরিফ ভাই,
আমার আর একটা স্টোরি আছে, এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরছে, ও ময়মনসিং এ থাকে, এখন থাকতো আর কি, এখন ময়মনসিং এ থাকে না, তো হোস্টেলে পড়ালেখা করতো, একটা মেয়ে ফ্রেন্ড আর কি।
আচ্ছা,
ওর আবার ভূত সম্বন্ধে জানার খুব আগ্রহ, জিন এ সম্বন্ধে
কিউরিয়াস অনেক।
তো যে কলেজে পড়তো ওই কলেজে একটা হোস্টেল ছিল, ওরা দুইটা বান্ধবী মিলে একটা রুমে থাকতো, তো জানাজানি ছিল, সবাই জানতো যে ওদের রুমের পাশে একটা রুম আছে, ওই রুমে আগে একটা মেয়ে ছিল, সে মেয়েটা সুইসাইড করছে
ওখানে।
তো সেই থেকে রুমটা তালাবদ্ধ, বলা হয় যে ওই মেয়েটা নাকি ওখানে আবার ফিরে আসছে, ফিরে আসে এরকম কিছু।
এই ধরনের রুমার বা এই ধরনের ভয়টা আসলে অনেক হোস্টেল
আছে।
সরি একটু ইয়ে করি, সিলেট মেডিকেল কলেজে আমি গিয়েছিলাম কয়েকদিন, আমার একটা ফ্রেন্ড সিলেট মেডিকেল থেকে পাশ করেছে, ওখানে যে পেয়েছিলাম মানে কোনো ভূতুরে ঘটনা দেখিনি, বাট একটা রুম আমি পেয়েছি, যে রুমটা ওরাই বলল যে গত 6-7 বছর ধরে এই রুমটাতে কেউ থাকতে নাকি পারে না এবং তালাবদ্ধ হয়ে পড়ে আছে। ইটস নট লাইক ভিতর থেকে কোনো শব্দ আসছে বা কিছু আছে, কিন্তু যেই ওই রুমটাতে থাকতে গেছে 6-7 বছর আগে পর্যন্ত কেউই থাকতে পারেনি এবং তালাবদ্ধই থাকে।
আমি একটা কথা একটু বলে রাখি, এখন আর স্টোরিতে যাচ্ছি না, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি প্রথম একটা হোস্টেলে ছিলাম, পরে চেঞ্জ করে আমি আর আমার একটা ফ্রেন্ড একটা বাসায় গিয়ে উঠি, বাসাটা ছিল খুবই পুরনো, 100-150 বছর হবে এরকম পুরনো আমলের বাড়ি, সেই বাসাটাতে আমরা দুজন থেকেছিলাম এবং সেখানে কি হয়েছিল সেটা কোনো একদিন ডরে বলবো। আজকে আমরা আরিফ ভাইয়ের ঘটনাটা শুনি।
মাথা নষ্ট করা।
ওকে আরিফ ভাই, তারপর
ওরা আসলে 3-4 মাস ছিল, মানে স্টার্টিং থেকে 3-4 মাস কোনো মানে ভয়ের কোনো কিছু দেখে নাই শুনে নাই। তো এক মুহূর্তে মানে একদিন ওরা দুই বান্ধবী ক্লাস ফাঁকি দিয়ে আগে চলে আসছে, 4টা পর্যন্ত ক্লাস হয়, ওরা ফাঁকি দিয়ে 2টার আগে চলে আসছে। আসার পরে তখন হোস্টেলে কেউ ছিল না, সবগুলো রুম তালাবদ্ধ অবস্থায় আছে, কেউ নাই। ওদের রুমের দরজা তো পাশাপাশির দরজা থাকে, তো ওরা যখন ওদের দরজাটা খুলতে গেছে, মানে আমার ফ্রেন্ডটাই খুলছে, তারাটা খুলেই ভিতরে ঢোকার সাথে পাটা ঢোকাইছে, তখন দেখে যে পাশের দরজায় কিক করছে, লাথি মারছে 2টা ধাপ ধাপ করে অনেক শব্দে, আর ভেতরে বলতেছে আমাকে বাঁচাও, এটা একটা সাউন্ড,
নারী কণ্ঠ।
হ্যাঁ, নারী কণ্ঠ, একবার আসছে আমাকে বাঁচাও। ওরা মনে করছে যে কেউ হয়তো ভেতরে আটকে আছে, এটাই ওদের মাথায় তখন নাই যে এই রুমটা তালাবদ্ধ অনেক আগে থেকে এবং এই রুমে কেউ থাকে না, ওদের মাথায় তখন এটা নাই। এখন ও গেছে তালা খুলতে, বা দেখে চাবি তো নেই, ওর ফ্রেন্ডটা বলতেছে এই রুমটা কিন্তু আগে থেকে বন্ধ, ওর ফ্রেন্ডটা বলতেছে, তখন ওর মাথায় আসছে যে রুমে তো এই সমস্যাগুলো হয়। যে হোস্টেল যে কর্তৃপক্ষ গুলো ছিল তাদেরকে ওরা ইনফর্ম করছে যে এরকম কি হয়েছে।
আচ্ছা,
তো তারা এসে দেখে যে রুমের ভিতরে আসলে কিছুই নাই, কিন্তু রুমে যে টেবিল গুলা, এক টেবিল ছিল রুমে, সে টেবিলটা কেউ সরায় নেই, মানে ওই মেয়েটাই নাকি ছিল, কেউ নেয় নেই, কিন্তু টেবিলটা পরিষ্কার,
ধুলা নেই,
না টেবিলটা পরিষ্কার, এমনি ঝকঝকে, কিন্তু টেবিলে কিছু নাই, কিছু নেই, টেবিলটা পরিষ্কার, ওই শুধু টেবিলটাই ছিল আর কিছুই নেই। তো এই জিনিসটা ওরা আর মানে কোনো বুঝে নেই, আর কোনদিন শব্দটাও হয় না, কিন্তু এটা কোনো আর কোনদিন রাত্রেও হয় নাই, মানে কোনো সময়, কিন্তু দুপুরবেলা ওরা 2টার দিকে এই সাউন্ডটা পাইছে এবং এই শব্দটা।
এই জিনিসগুলো হয় ওনার ইয়ের কথা, যাই হোক সুমন, আমি কিন্তু অন্য কোনো দিনের জন্য ওয়েট করতে চাচ্ছি না, তুই কি আজকে বলবি প্লিজ
এই ঘটনাটা, আজকে বলতে হবে
প্লিজ।
আচ্ছা, ঘটনাটা ছিল এমন যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি একটা হোস্টেলে ছিলাম আমরা, তো হোস্টেলে প্রথমবার আমি বাড়ির বাইরে গিয়ে হোস্টেলে থাকছি, খুব বন্ধু বান্ধবের আড্ডা অনেক, মানে মনে করছে খুব আড্ডার মধ্যে ডুবে গেছি আর কি। তো যখন আস্তে আস্তে পরীক্ষা কাছে চলে আসতেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তখন ভাবলাম যে না এবার একটু সিরিয়াস হওয়া দরকার। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আছে, তো দুজন মিলে সিদ্ধান্ত নিলাম এই হোস্টেলে সবার মধ্য থেকে বের হয়ে আমরা আলাদা করে একটা বাসায় চলে যাই, সেখানে একটু নীরব থাকবে আমরা, সেখানে
ফ্রিডম বেশি থাকবে
আমরা, সেখানে একটু মানে খুব সাইলেন্স ভাবে পড়ালেখা করতে পারবো মনোযোগ দিয়ে, এই জন্য আর কি মূলত চলে গেলাম ওখানে। তো আমরা খুঁজে খুঁজে একটা বাড়ি পেলাম, সেটা হচ্ছে একটা বাজারের মধ্যে ছিল, এবং এটা ছিল দোতলা। তো নিচ তালায় হয়তো একটা দোকানের মতো ছিল, কিন্তু উপরের তালায় থাকার ঘর ছিল। এবং সিঁড়িগুলো ছিল কি, বাড়িটা এত পুরনো, মনে কর কাঠের সিঁড়ি ছিল।
আচ্ছা,
কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো, এবং ছাদে যাওয়ার যে সিঁড়িটা ছিল এটা ছিল লোহার সিঁড়ি। মানে লোহার ছোট ছোট রড, মানে চিকন রড গুলো, এগুলো পাট হয়ে উপরে, যে কেউ উঠতে পারবে না।
বুঝতে পারছি।
এবং বাড়িটা হচ্ছে ওই জমিদার আমলে যে ধরনের বাড়ি থাকে ওই ধরনের বাড়ি। এবং প্লেসটা সুন্দর, সামনে একটা বট গাছ আছে, বিশাল বড় এক বট গাছ, বারান্দাটার উপরে এসে বট গাছটা পড়ছে, এরকম একটা সিচুয়েশন। আশেপাশে অন্য কোনো বাড়ি ঘর নাই, ওটা বাজার এলাকা, তো নিচের বেলা মনে কর নিচে সব দোকানপাট আশেপাশে। এবং সন্ধ্যা গ্রাম এলাকা ছিল, সন্ধ্যার পরে সব দোকান টোকান বন্ধ হয়ে যায়, একদম শুনশান নীরবতা ওখানে, খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করা যায়। এই জায়গাটাতে আমরা ওঠার পর শুনেছি আর কি, যেটা যে ওখানে আগের দিনের বিল্ডিং গুলো অনেক উপরের দিকে থাকতো, সিলিংটা এটা অনেক উপরের দিকে থাকতো, এবং লোহার বড় বড় রড থাকতো। তো ওখান থেকে পরে শুনেছি যে এইখানে একটা মেয়ে নাকি সুইসাইড করেছে। মেয়ে মিন্স হচ্ছে এটা জমিদার আমলের ছিল তো বাড়িটা, এইখানে ওই যারা ওই সময় জমিদার ছিল বা কিছু, ওরা মেয়েদেরকে এখানে নিয়ে আসতো, গান বাজনা বা এই টাইপ কিছু। তো এখানে একটা মেয়ে সুইসাইড করেছে, এটা উঠার পরে শুনেছি। কিন্তু তারপর অ্যাজ ইউজুয়াল আমরা দুজন মানে উঠে গেছি, এখন আসলে মুখ করা সম্ভব না, পরীক্ষা কাছে চলে আসতে আবার কোথায় যাব। তো এখানে থেকে গেছি যে আর তো কয়েকটা মাসের ব্যাপার। তো ওর তুলনায় আমি একটু কম সাহসী ছিলাম, স্বীকার করি। তো আমি একা থাকার কখনোই, এটা শোনার পর একা থাকার চেষ্টা করতাম না আর কি, সবসময় মানে দুজন আমরা যখন ছিলাম দুজনই থাকতাম। তো একদিন ও হঠাৎ করে আর কি ইমার্জেন্সিতে আমার ফ্রেন্ডটা বাড়ি চলে যেতে হচ্ছে, ওর হয়তো বা কেউ অসুস্থ ছিল, তো সেদিন রাতে আমি একা ওখানে আনফর্চুনেটলি। এবং ওই দিন যখন আমি লেখাপড়া করে জাস্ট ঘুমায় পড়লাম, মানে ঘুম আসতেছিল না, শোয়ার চেষ্টা করলাম, শুয়ে পড়ছি লাইট টাইট বন্ধ করে দিয়ে, হঠাৎ করেই মানে কিছু মানে একটা কেমন জানি, প্রথমে ভাবলাম ভয় থেকে কিছু একটা হচ্ছে। তো আমি জানালাগুলো স্পষ্ট মনে আছে, জানালা টানালা খুব ভালো করে দিয়ে ঘুমিয়েছি, হঠাৎ করে একটা জানালা খুলে গেছে, বাতাস টাতাস কিচ্ছু নেই, হঠাৎ করে খুলে গেছে জানালাটা।
তুই খাটের উপরে শোয়া,
আমি খাটে শোয়া, জানালাটা খুলে গেছে। ওই আগের দিনের জানালাগুলো দুই পার্টে থাকে, একটা অংশ দুই নিচের দিকে একটা অংশ, উপরের দিকে একটা অংশ, উপরের দিকের অংশটা খুলে গেছে।
আচ্ছা আচ্ছা।
তারপরে এই খোলা জানালা রেখে ঘুমানোর প্রশ্নই ওঠে না, আমি লাইট চালিয়ে আবার জানালাটা বন্ধ করলাম।
আচ্ছা,
জানালাটা বন্ধ করে আবার ঘুমাইছি, শুয়ে আছে আর কি কোন রকম। হঠাৎ করে মানে দূরে একটা বুকসেলফ ছিল, ওখান থেকে বই পড়ে গেল।
My goodness, someone is inside, man.
এবং বারান্দায় যাওয়ার যে দরজাটা ছিল কাঠের দরজা ছিল, আগের দিনের কাঠের দরজা, এবং ওখানে শিকল ছিল, শিকলটা নড়াচড়া করছে দরজার মধ্যে।
আচ্ছা,
কিন্তু আমি শিকল লাগিয়ে কিন্তু ঘুমিয়েছি, আমি যেহেতু ভয় পাচ্ছি সেজন্য আমি ঘুমানোর আগে একদম ওভার শিওর হয়ে ঘুমানোর চেষ্টা করেছি, কোথাও যেন কোনো ধরনের ফাঁক ফোকর না থাকে, ভালো করে খাটের নিচটাও দেখে নিয়েছিলাম। তারপরে দেখি যে ওই শেকলটা নড়াচড়া করছে। একটা পর্যায়ে মানে আমার আর উঠে যে আমি চেক করব এটা, এটা সত্যিকার অর্থে আমার সাহস ছিল না তখন,
ভেরি ন্যাচারাল
কোন। এবং আমার ওই সময়টাতে ফোন আমাদের হাতে চলে আসেনি, অ্যাভেলেবেল, আমরা ফোন খুব সিলেক্টিভ মানুষই ফোন ব্যবহার করে, এবং বিশেষ করে আমরা দোকান থেকে ফোনে কথা বলতাম, ওরকম ছিল তখন। মানে শেষ পর্যন্ত উপায় না দেখে আমি ওখান থেকে উঠে কোন রকম মানে সাহস তো কিছুটা নিতেই হবে, তো উপায় না দেখে কোন রকম আমার কাছে একটা চার্জার টেবিল ল্যাম্প ছিল, ওটাকে জ্বালিয়ে আমি যেই সিঁড়ি দিয়ে নামার ইয়ে ছিল ওই দরজায় এসে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে ওই রাতে পুরো হেঁটে আমি আমার আগের হোস্টেলের বন্ধুদের কাছে চলে আসছি।
কোনো উপায় ছিল না,
আমি ওখানে ঘুমানোর মতো সাহস আমার আর ছিল না।
আপনার বন্ধু যে ছিল
না, আমি ওই দিন একা ছিলাম, আমার বন্ধুকে বলেছিলাম যে চলে কোন একটা কারণে,
ও এক আত্মীয়র ঝামেলার কারণে তাকে
যেতে হয়েছিল, এবং জাস্ট আমার পরীক্ষা ছিল কিছুদিনের মধ্যে, সেই জন্য আমি আর চিন্তা করলাম একা শুয়ে পড়বো, এই জন্য আমি থেকেছিলাম। এরপরে সবচেয়ে মানে দুঃখের বিষয় হচ্ছে কি বলবো, এই ঘরটাতে আমার পুরো পরীক্ষা পর্যন্ত এখানেই থাকতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার আর তখন শিফট করে যাওয়ার উপায় ছিল না।
রাইট, এবং তুই কি আর কোনো কিছু কখনো ফিল করছিস
না? আমি আর এরপরে তো আমি একা থাকিই নাই, মানে আমি কখনোই কেউ যদি ও যদি চলে যাবে কখনো, আমি আরো দুজন বন্ধু নিয়ে আসছে ভাড়া করে, যে তোরা এসে আজকে রাতে আমার সঙ্গে থাকবে, কিংবা আমি নিচে চলে গেছি, আমি আর কোনোদিন ওখানে একা থাকিনি। তখন আসলে বিষয়গুলো এইভাবে আমরা মানে চিন্তা করিনি, বিষয়গুলোকে শুনলে সবসময় লজিক দিয়ে কাটানোর চেষ্টা থাকতো। তবে ওই বারান্দাটা তুই অবাক হয়ে যাবে, এটা আসলেই খুব সুন্দর একটা বারান্দা,
ভিউ হিসেবে
ভিউটা খুব সুন্দর।
আসলে অনেক ঘটনা আসলে মানে উনি যেটা বলতে চাচ্ছিল একটু আগে আনিস ভাই, অনেক ঘটনা আসলে মনে পড়ে। যেমন আমি একটু আগে যে ঘটনাটা বললাম, হ্যাঁ এই ঘটনার একটা বড় পার্ট কিন্তু আমি বলিনি, সেটা হচ্ছে যে অনেকের মাথায় প্রশ্ন উঠতে পারে যে এত বড় একটা ঘটনা কেন কেউ জানে না, এইভাবে একটা সুইসাইডাল ঘটনা। ওয়েল ইন দ্যাট কেস আমি বলবো যে মানি ইজ বিগ পাওয়ার, অনেক কিছুই ধামা চাপা দেওয়া যায়, যে কারণে আমি আসলে নামটা বলার সাহস পাইনি।
না এই ক্ষেত্রে আমার মনে হয় নামটা না বলাটাই
যেহেতু ব্যাপারটা অনেক সেন্সিটিভ ছিল,
কারো পার্সোনাল আমরা কারো অনুমতি ছাড়া নামটা নাই বলে।
রাইট,
বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদের কি বলছি, ডর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোন এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম, অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র চার মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
আচ্ছা দোস্ত শোন, গল্প শুনবো আরেকটা, দেখি এখন কার গল্প শোনা যায়। আচ্ছা ভাইজান, আপনার নামটা বলেন একটু।
আমার নাম মোহাম্মদ রহমাতুল্লাহ, আমি মূলত দেশের বাড়িতে আমার কৃষি কাজ করি।
কোথায় আপনার দেশের বাড়ি?
আমার দেশের বাড়ি শরীয়তপুর জেলা জাজিরা থানা।
আর আপনার সাথে যে ঘটনাটা ঘটছে বা যে ঘটনাটা আপনি আমাদের বলবেন সেটা কোথায় ঘটছে?
এটা হলো ওই সালটা আমার মনে নেই, কিন্তু লঞ্চ ডুবিতে আমার স্বাস্থ্য চাষা হয়, এরা সপরিবারে আর কি মারা যায়। তখন ওই চাচার শ্বশুর বাড়িতে রাত্র আটটার দিকে আমাদের বাড়ি থেকে আর কি তার শ্বশুর বাড়িতে খবরটা পৌঁছানোর জন্য
আপনাদের উপর দায়িত্ব পড়ে।
আমাদের দায়িত্ব পড়ে আমার চাচারা।
কোন জায়গায়? ওইখানে?
না, আমার বাড়ি থেকে প্রায় ২০ কিলো দূরে হবে, ওই জায়গাটার নাম হয়েছে ডুমসার।
আচ্ছা আচ্ছা,
মানে একটা পুনে একটা আর কি বাজে।
আচ্ছা, আপনার সাথে কি কেউ ছিল তখন নাকি আপনি একাই ছিলেন?
আমার সাথে ছিল আমার একটা ভাতিজা, যে জায়গাটা ঘটছে জায়গাটার নাম হইল মরাচিগুন্দি আর কি।
আচ্ছা, কি ঘটেছে একটু এবার শুনি আপনার কাছ থেকে।
তখন রাত্রে তো পুনে একটা বাজে, তখন ওই রাস্তার পাশে আর কি মাল দোবার যে ভেসাল, আমাদের দেশে ওটার ভেসাল বলা হয় আর কি।
আচ্ছা,
হ্যাঁ, ওইটা ওই নদীতে আর কি মাছ ধরার জন্য আর কি পাতে, তো ওই যেখানে আর কি পাতা ছিল তো ওই জায়গাটা হলো ওটার মরা নদী বলে আর কি। মরা নদীতে তখন শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তখন আর পানি নাই,
তো ওই বর্ষায় পানি থাকে।
হ্যাঁ, বর্ষায় পানি থাকে, কিন্তু মাছ ধরার যে মানে ভেসালটা আর কি পাতা হয় ওইটার আর খুলে নেয় না, মানে ওটা শুকনা কালে ওইভাবেই থাকে। তো আসার পথে তখন রাত্র জোছনা রাত্র আর কি, তখন আমার ভাতি দ্বারা আমার আস্তে আস্তে একটু মানে পাঁচ সাত আট দূরে আর কি ওইটার থেকে আমরা পিছনে, তখন দেখি যে ওই বাঁশের উপরে বেলন দিয়ে পশ্চিম দিকে মুখ করিয়া আমরা হলো পূর্ব দিকে, হ্যাঁ রাস্তার পূর্ব আমরা হলো পূর্ব, আর ওটা হলো পশ্চিম দিকে মানে মুখ করিয়া একটা মেয়ে মেয়ে মানুষ আর কি বইসা রয়েছে।
আপনারা মেয়েটার চেহারা না, শুধু চুল দেখতে পাচ্ছি,
শুধু চুল দেখতে পাচ্ছি, পিছন থেকে শুধু চুল আর পাও দুইটা ঝুলানো,
বাঁশের উপরে ঝুলে
বসে রয়েছে আর কি, পাও দুইটা দিয়ে আর একটা বাঁশের সাথে মানে হেলান দিয়ে আর কি বৈশার সাথে। তো এখন আমরা ওই বাতি জামা বলতেছে যে কাকা দেখ একটা মেয়ে বসে রয়েছে ওখানে, তো দেখলাম হ্যাঁ একটা মেয়ে বসে আছে। তো দুজনে মন্তব্য করলাম যে হয়তো বা কোন ভালোবাসা করে সমনায়ার সাথে আরেকজন আছে, হ্যাঁ এই হবে। আর বাতিদা বলতেছে দূর বেটা এত রাত্রে ভালোবাসা করবে, জাগার অভাব নেই এখানে ইয়া এই মাছ মারে। আমি বললাম যে ওরে বাতিদারে তো হইতে পারে, হয়তো পা হে মনে হয় সাইডে মাইটে গেছে কোনো আনে, কয় না তা হবে না, উনি যায় আমি ডাক দিই আগে, ঠিক আছে তুই ডাক দে, তখন আর কি ডাক দিছে। আসার পরে আর কি ওই আমার ভাতিজা বলতেছে হ্যালো আপনি কে বলতেছে, এরকম দুই তিনটা ডাক দেওয়ার পরে আর কথা কোনো বলে না, না বলে আমার কথা তুই খারাপ। সে তার দিয়ানে বসে আছে পশ্চিম দিক মুখ করিয়া, আমরা তো তার চেহারা আমি আর কিছু দেখি নাই। তখন বাতিজা কয় দাঁড়া, তখন ও আর কি রাস্তা থেকে নাইমে, রাস্তাটা বেশি উঁচা না আর কি, জুমিয়া রাস্তা প্রায় সেম সেম হালকা উঁচা আর কি, তখন ও আর কি নামছে, তিন চার কাইক হবে আর কি রাস্তা থেকে নামছে, নাইমা ওই ও পা ধরছে, পা ধরছে মতনই মানে হাক করে একটা হাসি দিয়ে মনে করেন মুখের ভিতর থেকে মানে আগুনের গলা, চুক্কু দুটা মানে বড় বড় আর কি, বুঝছেন চুক্কু দুটা বড় বড় জাস্ট মানুষের রূপের মতনই। তখন ওইটা আর কি ওই আমার বাতিজার মানে বুকে হয় আর কি রাস্তায় উঠেছি, আমি কি হয়েছে কাকা কইতাছে, আমার বাতিজাই কইতাছে যে কাকা আমার এখান দিয়া ঝুলে দিতেছে, মানে যে বুকে যে জায়গায় আর কি লাগছে আমার এখান দিয়া ঝুলে দিতেছে। হ্যাঁ সে আমি চল থাকি তাড়াতাড়ি, তখন একদম বাড়িতে আইছি। তো বাড়িতে আসার পরে অসাসা মানে ওই জিনিসটা বলি নেই যে অসাসা মানে বড় একজন কবিরাজ ওর আপন চাষা, চাষায় কাছে ঘটনা বলার পরে অসাসা মানে প্রচুর পরিমাণে রাগ হয়েছে, রাগ হয়েছে তুই ওইটাকে ধরতে গেলি কি জন্য, ওইটা ওইটার কাছে বসে আছে, ওইটা যেভাবে ইচ্ছা সেভাবে থাক, তত ওইটা ধরার কোন প্রয়োজন নাই, তোরা গেছো তোদের কাছে তোরা আইসা ঘুরবি, ওইটা ওর মতের তুই ধরতে গেলি কে। তো এক পোজা রাগার এই করানোর পরে পরে আর কি ঝাড়া পোসা আর কি দেয় দিয়ে আর কি পানি টানি খাওয়ায় বইরা, তো রাত্রে শুয়ে থাকে ও আমার সাথে অবশ্যই। তো শুয়ে রয়েছি ওর রাতে প্রচুর জ্বর, তো সকালে চাষাকে বলা হইলো, বলা হওয়ার পরে চাষায় আবার মানে যাই হোক ইটি করে দিল আর কি সুস্থ হয়ে গেল।
তো এই ঘটনাটার পরে ওই মহিলাটাকে আর কোনো দেখা বা স্বপ্নে দেখা বা কোনোভাবে ওই মহিলাটার মুখোমুখি কি হয়েছেন আপনি বা আপনার ভাতিজা?
না 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 আর কখনো আমাকে আমি দেখিনি।
তো আসলে মানে ওই জিনিসটা আসলে কি ছিল সেটা অবশ্য বুঝলাম না, বাট যেহেতু আগুনের এরকম একটা হলকার ব্যাপার ছিল মানে অবশ্যই অশুভ কিছুই।
হ্যাঁ ওটা বলা হয়েছে আর কি, ওই যে আর চাষা যে কবিরা ছিল তো উনি আর কি বলল ওই আমার চাষা তো ভাই ও চাষা যে এটা আর কি জিন ছিল আর কি, মানে ওই ওই রূপে ওখানে ওটা বৈশা রয়েছে ওটার মতো, ওটা
খালি খালি ডিস্টার্ব না করলে সে হয়তো কিছু করতো না,
কিছুই বলতো না, কিছুই বলতো না যে অপরাধ তোমাদের, ওটা তো তোমাকে ক্ষতি করে নাই, তো তোমরাও এটার ক্ষতি করতে গেছো কা, এই জন্য তোমার এই সাজা। তার বলছে যদি সে কবিরাজ না হয়তো ওই সে আবার ওই যে জিনিসটা পালে এটা মানে সে এখানে আসার আগে তার সাথে মানে সাক্ষাৎ হয়ে গেছে গা।
আচ্ছা,
হ্যাঁ যে ঘটনা ঘটে গেছে গা সে জানিও ফালাইছে এখনো পর্যন্ত, এখন এখন আমাদের বাড়িতে নগদ এখনো সে আমাদের বাড়িতে ওই যে জিনিসটা পালে এখনো আছে।
আচ্ছা
বাড়িতে।
তো এছাড়া রহমত ভাই আর কোন এই ধরনের ঘটনা ঘটেছে আপনার সাথে কখনো?
হ্যাঁ জি জি ঘটছে।
আপনার নিজের সাথে?
আমার নিজের সাথে ওইটা ছিল আমার শাশুড়ি
আপনি ছোটবেলা থেকে এগুলোতে বিশ্বাস করতেন এই ধরনের অসুখ?
আমি ছোটবেলা আমি কখনো বিশ্বাস করি না, যখন হইতে আমার সাথে প্রথম ঘটে তখন হইতে আমি বিশ্বাস করি।
আচ্ছা, তাহলে আমরা ওই ঘটনাটাই শুনি যে এই ঘটনার কারণে আপনার এগুলোর প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে।
সেই ঘটনা হলো, এটা আমার একটু ভয়ঙ্কর সবচেয়ে বেশি, এই জন্য আমি এখনো পর্যন্ত ভয় পাই, এবং ওই জিনিসটার পর হইতে আমার ব্যক্তিগত কিছু ভয় আছে, এটা আমি কাউকে আইজও কাউকে বলিনি আর বলতে পারবো না।
আচ্ছা,
এখন যে ঘটনাটা বলতেছি আর কি, এটা হলো 2007 সালে, সিডোর হইল না যে বছর, সিডোরের আপনার 15 থেকে 20 দিন পরে এই ঘটনাটা। আমার চাচাতো ভাইকে নিয়ে আমি তার ওনার এক আত্মীয় বাসায় আর কি বেড়াতে যাই, বিকালবেলায় যাই। আমার বাড়ি থেকে এটা অনেক দূর, প্রায় 40 কিলো দূর হবে। পরে ওই বাড়িতে আর কি রাতে থাকি, তো যে বাসায় আমরা গেছি বেড়াইতে, স্বাস্থ্য ভাইয়ের সাথে আমি গেছি, তো ওই স্বাস্থ্য ভাই আর আমি ওই বাসায় খাওয়া দাওয়া করছি রাত্রে। তো ওই বাড়িতে যাইয়া দেখি ওনার বাড়িতে আরো মেহমান আছে ওই বাড়িতে। তো আসার পরে আমার রাতের বেলা থাকাটা একটু সমস্যা, তো আমার ওই একই বাড়ি আর কি পাশের এক ঘরে নিয়ে মানে জায়গা দিয়েছে আর কি শোয়ার জন্য। তো ওই ঘরটা অনেক বড় ছিল আর কি।
আচ্ছা, আপনি একাই শুয়েছিলেন?
না না, একা আমার স্বাস্থ্য ভাই আমার সাথে, তার সাথে আমি গেছি ওখানে।
আচ্ছা আচ্ছা।
তারপরে রাত্রে মানে ওই যে ঘরে আর কি আমাদের শুইতে দিল আর কি, আমরা শুইলাম। তো দুজনে শোয়ার প্রায় 10-11টা গল্প করতে গিয়ে আর কি রাত্র কাটাই দিলাম। তখন ওই ঘরে একটা ঘটনা ঘটে বেড়া বলার দরকার নেই এখানে,
ঘটনাটা ঘটে ওটা বলার দরকার নেই। মানে কি ধরনের ঘটনা? ওটা কি কোনো ভূতের ঘটনা?
না, ভূতের ঘটনা,
পারিবারিক কোনো সমস্যা,
পারিবারিক একটা সমস্যা আর কি।
আচ্ছা,
যাই হোক, ওইখানে আমরা মানে ওই লোকটার সাথে এমন একটা ঘটনা ঘটাই, ওনার একটা হাতি ভেঙে গেছে।
আচ্ছা,
হয়তো ওনার ছেলে সন্তান বড় আছে, যদি জানে যে আমরা এই ঘটনা ঘটাইছি তো মারধর করতে পারে। তো এই ভয়ে আমরা ওইখান থেকে রাত্রে কাউকে না বলে একদম চলে আসি, বাইরে
পালায় চলে আসছি।
হ্যাঁ, রাত্রে পালায় চলে আসি যে কেউ জানি না দেখে। আমরা দুজনে হাঁটতে যেত, ওই বাড়ি থেকে অনেক দূর আমরা হাঁটাইছি, বহু দূর, প্রায় 1 ঘন্টা হাঁটছি। হাঁটার পথে তো আমরা ওই রোড দিয়ে গেছি, তখন দিনের বেলা গাড়িতে গেছি, তখন রাত্র হেনে 2টার মতন বাজে, ওই সময় তার গাড়ি নেই। গ্রামের ভিতর দিয়ে পথ আমরা যাওয়ার পথে ওই জিনিসটা দেখি নাই আর কি, সম্ভাবনা আর কি, আনুমানিক মনে করি আর কি, যে 1 সপ্তাহ কি 10 দিন এরকম হবে, ওইখানে একটা মানুষ মারা গেছে। তো তখন আমরা দেখি নাই আর কি, আমরা যাওয়ার পথে গাড়িতে কিছু তুলে খেয়াল করি নাই, রাস্তা থেকে মানে বাজার মানে রাস্তার পাশে বাজারের ভিতরে আর কি মাটি দিয়ে
ঢুকটারে
দুই সাইডে জঙ্গল, মানে বাড়ি পাতলা পাতলা বাড়ি, মানে যেখানে ওই লোকটারে মাটি দিছে সেখান থেকে 2-3 মিনিট লাগে মানে বাড়িটা আর কি সাইডে, এত বাড়ি দূর দূর বাড়ি। তো ওইখানে গিয়েছি মতন এখন কান্নার আলাপ পাই মানে কবরের পাশে। তো এত রাত্রে একটা মহিলার শব্দ আর কি, মহিলার কান্না, কান্নার শব্দ, কান্না কাঁদতেছে মতন। তো দুজনে বলতেছি, কিরে ভাই, স্বাস্থ্য ভাইরে বলতেছি, কিরে কান্নার শব্দ ভাই এত রাতে জঙ্গলে, কারণ রাখি? দেখি সামনে দেখি, চল। তো হাঁটতে হাঁটতে গেছি, ওখানে একদম যেই ওটার কাছাকাছি গেছি, তখন দেখি রাস্তা থেকে দেখা যায় মানে ওই মানুষ নতুন মানুষ মারা গেলে নতুন ওই যে বাঁশ আছে, বাঁশ দেয়া মানে বেড়া দেয়া হয় ওটা আর কি,
শিয়াল কুকুর,
শিয়াল কুকুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়াল কুকুরে জানি নতুন লাশ জানি না করতে পারে আর কি, জন্য মাটি দেয়। তো দেখি জাস্ট ওটা পুরো উড়ে গেছে নতুন, ওদের একটা মহিলা ওই বেড়াটা ধরে আর কি, বাঁশের বেড়াটা ধরে কান্দতে আছে, কিন্তু ওনার চেহারা দেখা যায় না, পিছনে থেকে দেখছি যে একটা মহিলা কান্না কথা মতন। তো আমরা কইতেছি হয়তো ওনার ছেলে সন্তান হবে মারা গেছে, আমরা দুজনে আর কি ওনার কথা, সেই জন্য উনি রাতে উড়ে আসে এত রাত্রে। তখন উনি বলতে আমার স্বাস্থ্য ভাই বলতেছে, বেটা এত রাত্রে একটা ওনার মেয়ে বা ছেলে যাই হোক মারা যাবে এত রাত্রে আসে। আমি বলতেছি যে উনি তো ওনার মা, ওনার সন্তান এই হবে, যেহেতু বয়স্ক বয়স্ক দেখা যায় পিছন থেকে, হয়তো ওনার ছেলে মেয়ে যেই হোক মর, সেই জন্য উনি উঠে আসে, কেউ দেখে নাই। তো আমরা চল তাড়াতাড়ি কাঁদতে যাই, তো ওনার পার কুসির মতো নেই মানে পিছন থেকে বলে, আমারে বাঁচাইতে পারলি না, আমারে বাঁচাইতে পারলি না, আমারে বাঁচাইতে পারলি না, ওই মহিলা বলতেছে।
আচ্ছা,
তখন আর কি মহিলার দিকে আমরা তাকাইছি, তাকাইছি মতন, ভাইয়া কি বলবো, আমি আজীবন কখনো আমি দেখিনি ওরকম চেহারা, মানে এরম বিকট চেহারা। হ্যাঁ, খালি এক নজর তাকাইছিলাম, দুজনেই তাকাইছিলাম, মানে এক নজর দেখে আর একটা সেকেন্ড ওনে খারাপ থাকতে পারিনি, এমন দৌড় দিয়েছি দূরে। ওই যে কইলাম 2-3 মিনিট লাগে পাশে একটা বাড়ি, জাস্ট এই বাড়িতে যাই আমরা, উঠছি কোনো চিৎকার দিইনি আমরা, এই বাড়িতে যাই আমরা ওই গেট লক করছি, থাপ দিয়েছি মতনই এক বদলোক আর কি বাইরেছি। বাইরানোর পরে, হ্যাঁ আপনাদের বাড়ি কোথায়, কি হয়েছে? তাহলে আমরা ডিটেল মানে আমাদের পরিচয় দিলাম যে আমরা এমন বাড়িতে গেছিলাম, কি কারণে গেছিলেন? আমরা একটা মিথ্যা কথা বলছি ওখানে, যে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আমার এক আত্মীয় বাসায় গেছিলাম আমরা দাওয়াত করতে, তো দাওয়াত দিয়া তারপর আমরা আসতেছি। তো আসার পথে এই যে এখানে একটা কবর, এই যে নতুন একটা কবর, এখানে এরকম এই ঘটনা তারা বললাম। তখন উনি অনেক রাগ হলো আমাকে, মিয়া তোমরা জানো না যে এখানে আরো পিছনে দুই দিন আরো দুইটা লোক ডরাইছে এখানে, রাত দশটার পরে এখানে কেউ আসা যাওয়া করে না, তো তোমরা এখানে আসছো কেন? তো আমি ঘটনা ভালোভাবে বলার পরে হে আর কি বলছে যে এরা জানে না, আর আদৌ আমরা জানি না এটার ব্যাপার। তখন বললাম যে কি কারণে এই ঘটনা কি হয়েছে, এর কাছে আমরা জিজ্ঞাসা করলাম। কে আমাদের বললো যে মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, তো ওই ছেলেটা মানে বিয়ে করে আলাইছে। সে বললো উনি যে এরকম ওনার আরো দুইজন পিছনে ভয় পাইছে, মানে হুজুর দিয়া কিছু মানে দোয়া দুরুদ করাইছে, আর হুজুর বলছে এরকম যে উনি তো আত্মহত্যা করে মাঝে এখন ওনার আত্মাটা আর কি এই ঘোরাফেরায় বিকট ভাবে আর কি ঘোরাফেরা করে, তাই আপনারা একটু সতর্ক ভাবে থাকেন, ভয় দেয়ানোর জন্য জাস্ট কাউরে মারতে পারবো না, হুজুরে বলে বলছে তাকে। হ্যাঁ সে আমাকে বললো।
চেহারাটা আসলে কেমন ছিল রহমত ভাই?
মানুষকে অ্যাসিড দিলে যেভাবে পুরানো হয়, জাস্ট অ্যাসিড মারছে ঠিক জানি এরকমই, কিন্তু আমি পেপার পত্রিকায় যেভাবে দেখছি আর কি অ্যাসিড দিলে যেরকম এরকম এক সাইড নাই, এরকম বিগট খাপড়া খাপড়া মানে উঠে গেছে আর ইথিকে মুখ থেকে এরকম। হ্যাঁ জাস্ট আমার বাড়িতে এই অনুষ্ঠানটা যদি শুনলে তারা মানে আজকে হয়তো বা জানতে পারে, আমি বলিনি আর বলবো না। আমার জাস্ট আমি রাতে শুইলে এখনো পর্যন্ত আমি একা কখনো শুতে পারি না, কখনো না, একা
করে চেহারা ভাসে।
হ্যাঁ চেহারা ভাসে না, মানে আইসা মানে জাস্ট এভাবে ধরে শরীরে কিচ্ছু করে না, কিচ্ছু করে না, আর দেখলেই মানে ওই বয়টা আর কিছু না, চিকুরে চড়ে মানে দাঁড়াই যাই সোজা কথা ওইখান থেকে। বড় ভাই আছে সে থাকে বা আমার একটা বাদিতা থাকে, আমার মানে তারা আর কি ধরে আসা। আমি কথাটা বললাম কোথাও আজও আমি বলিনি।
আচ্ছা রেহান, রহমান ভাইয়ের দুইটা স্টোরি যে শুনলাম, দুইটা স্টোরি কিন্তু বেশ অন্যরকম একটা স্টোরি, এমন স্টোরি পাই না আমরা।
রাইট, মানে ওনার ফার্স্ট স্টোরিটা যেটা বুঝছিস মানে ওইটার মধ্যে একটা ব্যাপার ছিল কি যে ওভার কিউরিওসিটি জিনিসটা তাদেরকে কিছু করেনি, বাট তারা নিজেরা অতি ইন্টারেস্টেড হয়ে অতি সাহসী হয়ে জিনিসটাকে টাচ করতে যাওয়ায় তারপরেও কিন্তু জিনিসটা ক্ষতি করেনি, শুধু একটা ভয় দেখিয়ে চলে যায়। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে আসলে ওভার কিউরিওসিটি কিছু কিছু ক্ষেত্রে ইট শুডেন্ট বি ডান।
রাইট, এটা আমরা বেশ কয়েকবার বলেছি যে এইভাবে অতি উৎসাহ দেখাতে গিয়ে অনেকে অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়ে, সো এই বিষয়গুলোতে একটু সাবধান হওয়া জরুরি। তো রহমত ভাই আর কোন ধরনের কোনো কিছু কি আছে আপনার জানা?
জি জি, আরো দুটো ঘটনা আছে আমার নিজের সাথে।
আচ্ছা শুনি একটু।
এটা হলো মানে আমার বাড়ির পাশে আর কি একটা মসজিদ আছে, বড় জামের মসজিদ বলে, ওখানে আমার একটা ছোট মাদ্রাসা আছে। মসজিদে যে ইমাম সাহেব আর কি, ওনার বাড়ি ফরিদপুর জেলা বাঙ্গা থানা। তো উনি দেশের বাড়িতে ছুটিতে যখন যায় তখন আমি আমার একটা বন্ধু আছে, আমরা একাত্রে লেখাপড়া করছি, তো ওই বন্ধুটা আবার মসজিদের একদম পাশে বাড়ি। ওই মসজিদটার বড় মসজিদ কিন্তু বারান্দা আছে, দুই সাইডে দুইটা রুম, মানে একটা ইমাম সাহেব থাকে আর একটা ওই আমার বন্ধুটা আর কি, ওনার বাড়ির পাশে যেহেতু ওনাদের জায়গার ভিতরে মসজিদটা, উনি ওখানে লেখাপড়া করে আর কি ওইটার ভিতরে। তো হুজুরের বাড়িতে চলে যাওয়ার পরে আমাদের বলে গেছে যে তোমরা আমার এই রুমে থাইকো, চাবি আমার বন্ধুর কাছে আর কি দেওয়া যায় রুমের চাবি। তখন ওই বন্ধু যে রুমে থাকতো, তো ওই রুমে না থাকি আমরা ওই হুজুরে যে রুমে থাকি ওনার ওখানে কাগজপত্র অনেক মানে জিনিসপত্র আছে ওনার ব্যক্তিগত, এই জন্য বলছে যে তোমরা আমাদের এই রুমে থাকো, আমার রুমে থাকো, তোমার ওই রুমে তুমি থাকো না, আমার বন্ধুরে বলতেছে। তো বন্ধু আমার আরো ডাকছে যে রাত্রে এই মসজিদে থাকতে, হুজুর তো বাড়িতে চলে আসে। তো দুজনে দশটা সাড়ে দশটা হবে তখন আমরা শুয়ে পড়ছি, রাত্রে তখন আনুমানিক আর কি একটা দেড়টা হবে আর কি। তখন আমার বন্ধু বলতেছে দোস্ত পাড়া সরাও, তো আমার বলতেছে তোমার পাড়া সরাও, মানে ওর শরীরের উপরে পাওয়া আর কি গেছে, ও বলতেছে পাড়া সরাও। তখন আমি বলতেছি দূর কি এর পাও, পাশে রেমকে আমার পাও তো আমার জায়গায়, দূর মেয়ে আমার উপরে পাও দিয়ে শুয়ে রয়েছে আমাকে আমার জায়গায়, আমার জায়গায় আমি শুয়ে তোমার কি রূপে তোমার পাও দিছি, তুমি এটা কি আমার রূপে কি? তখন দেখো ভালো করে তোমার রূপে কি অন্দেহি গুল ছাপ চেনেন না গুল, বিশাল বড় জন, আমার মনে হয় ওটা সর্বনিম্ন তের মনের কম হবে না, মানে এত ওজন এত বড় ওটা, আর মানে শীতকাল তো মানে ওই ল্যাপের উপরে আর কি ওটা ওর একদম বুকের উপরে, তো দুজন একসাথে শোয়া আর কি, আমি সাইডে ও সাইডে, এক ল্যাপ একটাই আর কি ওইটা ওর পেটের উপরে। তো ও ভাবছে যে আমি আমার পাও ওর উপরে আর কি দিছি, পরচায় ও মনোমারিতে উঠছে, ওইটা ওকে দোস্ত আয় হ্যাঁ কি এটি গুল, ইয়ার কয়ে ও মনে হয় যে ল্যাপ দ্বারা যারা আছে মতন ওইটা মানে নিচে পড়িয়া থাকে।
আচ্ছা
নিচে পড়িয়া ওই রুম আসল মসজিদের ভিতর দিয়ে খোলা আর কি, শামুক দিয়ে খোলা না, মসজিদের ভিতরে দেওয়া ওই রুমটা মসজিদের ভিতরে সাথে আবার ই করা অ্যাডজাস্ট করা, তো ওইটা খোলা ছিল, তো ওই মসজিদের ভিতরে ওইটা ঢুকে গেছে। তো ঢুকে গেছে মতন ওরে বলতেছি তুমি বাতিটা জ্বালাও, তো বাতি জ্বালাইছে মতন ও মসজিদের ভিতর দিয়া, হ্যাঁ একখানে চলে গেল, মসজিদ একটু বড় মানে যে হুজুর ইটা থাকে আর কি হুজুর মেম্বারটা ওইখানে গেছে, ওই আড়ালে গেছে মতন, আর ভিতরে গেছে তাড়াতাড়ি আর খুঁজে পাইনি, না পাওয়া নেই
সাপটাকে আর খুঁজে পাইনি,
না 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 ওইটা গুল আর পাইনি, না পাওয়া নেই, মানে রাত্রে আর শুয়ে রইলাম ওইখানে, কিন্তু ঘুম আর হয় না, গেল গা রাত্র কেটে গেল গা, যাওয়ার পরে এলাকায় কিছু আর কি লোকের এটা বললাম যে এই ঘটনা, তো মুরব্বি যার আর কি, এরা বললো কি যে তোমরা মসজিদে থাকো, এখানে তো পুরো পাক পবিত্র থাকতে হয়, তোমরা পোলাবান মানুষ এখানে থাকো, এখানে সামনে থাকলে এইভাবে থাকো নাহলে সমস্যা হইতে পারে, তো আমাদের এক গার্জিয়ান বললো। তো পরের দিন খুচুরে না আসা পর্যন্ত তো আমরা যাইতে পারবো না, তো আমিও দোস্ত বললাম যে দোস্ত তোমার এখানে আমি শুতে পারবো না, তোমার যে রুমে থাকো ওই রুমে থাকবো, খুচুরে এটা তালা মারা থাকবে, ঠিক আছে। তো ওই রুমে আমরা শুয়ে রয়েছি, থাকার পরে তো হুজুরে আইতে পারিতে, হুজুরের বাড়ি থেকে আইসে আর পর হুজুরে বললাম, হাসি হুজুরে বললাম তোমার ভয় পাইছো না, তেরকম ভয় পাইনি, ওগুলো তোমার কিছু করে নাই, মানে জাস্ট আমার ঈদা হালাইতেছে মতন চলে গেছে। তো হুজুরে আসার পরে কইছে ঠিক আছে ভয় পাইনো কোনো সমস্যা নেই, এ করার পরে আমরা ওটা আর কোনো মাথা কামাই না, জাস্ট এক মাস পরে হুজুরে আমার বাড়িতে গেছে মতন আমাদের আবার থাকতে বলে, আমরা আর থাকিনি না থাকুনে। ওই মসজিদের পাশে এক ভদ্রলোক আছে, উনি অনেক বয়স্ক আর কি, তো ওনারে এবার বইলা দিয়ে আমরাই বলছি যে উনি হেনে মসজিদের মুসল্লিদের তো উনি বয়স্ক লোক, ওনার বাড়ির পাশে, তাহলে উনি থাকবে এখানে, আমরা ওই রুমে থাকি, আপনার রুমে আমরা থাকতে পারবো, আচ্ছা ঠিক আছে। তো ওনার বয়সের মতন উনি ঠিক ওই রুমে রয়েছে, প্রথম রাত্রে রয়েছে সমস্যা নাই, আমরা তো ওই যে সাথে সাইডে যে রুমটা ওই রুমটা আমরা দুজনে শুই, তো প্রথম রাত্রে রয়েছে কিছু জানাই, পরের রাত্রে 12:00 হবে এই সময় ও জোরে এক চিৎকার, শিক্ষার মতো না, আমরা দুজনে মসজিদের ভিতর দিয়ে আর কি, দুটাই দুই সাইডে দুটো রুম, তো রুমের দুটাই মসজিদের ভিতর দিয়ে আবার দরজা আছে, তো ওই দরজাটা বাইরে ওইখান থেকে জাস্ট ওইটা আবার খোলা থাকে, তো ওইটার ভিতর থেকে দৌড়িয়া যায়া দেখি উনি ওই ইয়ে থেকে চকি থেকে আর কি, ছোট্ট একটা চকি আর কি কাঠ, ওইটা থেকে ওই নিচে পড়ে গেছে, নিচে পড়া খালি কার উড়ে মারে ঘুরিয়া কান্দা, যখন জোরে কান্দা না, এমনি বয়স কোনো জোরে কান্না করতে না, যাই পাতাটা ধরছি দুশো মতনই আরো জোরে চিকু দিছে, আমার এখানটা খাইলে হয়ে যায় খাইলে হয়ে যায়, এই যে একটা হার আছে না এই যে আটটিটা, এই যে এই আটটিটা মানে ভেঙে গেছে, দুই টুকরো হয়ে গেছে, হ্যাঁ আমরা গা ওই আমাদের দেশে তো সবাই দেখতে পাইছে, আমরা তো না শুধু। পরে রাতের বেলা কি চিকা চিকরি পুরা শুরু হয়ে গেল গা, পাশে যে বাড়ি ঘর আসলে আসলো আইসা দেখে হ্যাঁ হাতিটা ভেঙে গেছে গা, তো ওনাকে বলা হলো যে এটা কিভাবে হইলো, তুমি বলতেছে যে আমি এনে শুয়ে রয়েছি নতুন, একটা লোক আসলো আইসা বললো যে ওর আমি বললাম কে আপনি, আমার চিনবি না, ওর কামে উঠলাম ওইটা বইলাম অনকে যা বাইরে যা মসজিদ থেকে কাম বাইরেন কি লিগা, তো ওই যে মনে হচ্ছে চোর ঢাকা ঢুকা তো হইতে পারে, এখানে হুজুরের অনেক কাজপত্র থাকে এগুলা নিয়ে দিতে আইলো কিনা, এরকম কয়েকবার বলার পরে এখন আমি যাইম না যাবি না, ইয়া করে ধৈর্যা মানে চারে আত্মা ধৈর্য এক আসার ওটার ভিতরে, হ্যাঁ আসার দিচ্ছে মতনই মানে ওই আসারের ওই শিক্ষারে আমরা মানে সুন্দর আছে এত জোরে শিক্ষা। পরে সকাল হয়ে গেল, হওয়ার পরে গ্রামের যে মুসলি আছে গরিব মানুষ, তো ওনার এইগুলা চিকিৎসা করতে টাকা লাগবে, পরে আমরা সবাই আর কি টাকা টুকা তুলে দিলাম, পরে ওনাকে চিকিৎসা আর কি হয়েছে।
আসলে ওইটা মানে কি জিনিস ছিল
তো এই ঘটনার পরে হুজুরে ফোন করবো, হুজুরে আসছে, তখন হুজুরে বলা হয়েছে যে আমাকে যে ঘটনা ওটা বলছে একটা, তখন হুজুরে বললো এখানে জিন থাকে, তো হুজুর আমাকে বলছে নাপাক অবস্থায় যে থাকবে এখানে তার সমস্যা হবেই হবে,
আচ্ছা
হুজুরের কথাটা বলছে, পরে আমরা ভুলও আর কখনো আমি ওখানে শুনি।
আসলে আমি না ওই যে ওই মানে ওই লোকটার ব্যাপারটা বুঝলাম না, যে কিনা মানে আছাড় দিয়েছিল আর কি ধরে, তো ওইটা কি আসলে অন্য কিছু নাকি সাধারণ কোন মানুষ?
আমার তো মনে হয় না সাধারণ মানুষ এত একটা বৃদ্ধ মানুষকে মানে বৃদ্ধ হলেও ওজন যেভাবে এইভাবে আছাড় দিয়ে ফেলে দিতে পারে এবং ওই মানুষটা আর লাপাত্তা হয়ে যেতে পারবে না, তাই না?
অবশ্য ঠিক বের
মানে কোনো না ভাবে মানুষটার লিঙ্ক বের করে কে করেছে এটা,
চারটা তালা মারা তিনটা গেটে, হ্যাঁ বাইরানোর মতো কোন মানে এটা পিঁপড়া যাওয়ার কথা নেই, সে কোথা থেকে আসবে আর কোথা থেকে বেরোবে।
ডর মানে ভয়।
ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে, ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই, আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলোতে আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1:00। আছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম, যে হন্টেড জায়গাটিতে বসে এই ডরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান, এবং আমি তো আছি। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে গল্পকেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2। আমি আবারও বলি, facebook.com/abcradio fm 89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
যাই হোক, আমরা আপনার বেশ কয়েকটা ঘটনা শুনলাম। কিছু কিছু ঘটনা আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে, আবার কিছু ঘটনা মনে হয়েছে যে একদম মানে সাদা মাটা সবার কাছে অ্যাজ ইউজুয়াল যেটা মনে হয়। আমি জানি না,
কিছু ঘটনা আগে ভূতুড়ে ব্যাপারটা কম ছিল
আসলে সেটাই। তো যাই হোক রেহান, চল আমরা স্টোরি আরো একটু সামনের দিকে আগাই নি।
আমাদের সাথে আরো যারা আছে তাদের সাথে
একটু চলে যাই আমরা। আপনাদের পরিচয়টা একটু প্রথমে আমরা জানি, এবং সবচেয়ে বড় কথা, একবার ডরে আমরা মামা ভাগ্নে যে পেয়েছিলাম, আজকে ডরে আমরা দুজন ভাইকে পেলাম। দুই ভাই আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হয়েছে। তো একটু জানি আপনাদের পরিচয়টা।
আমার নাম হচ্ছে দীপু, আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম বিএফএন কলেজ তেজগাঁও থেকে। আমরা থাকি পূর্ব রামপুরাতে।
আপনার নাম?
না, আমি আতিকুর রহমান শিপু, আমি এসেছি পূর্ব রামপুরা থেকে। আর আমার ঘটনা হচ্ছে নরসিংদীপ জেলার কুমারটেক গ্রামকে কেন্দ্র করে।
ওকে, তো আমরা কাকে দিয়ে শুরু করব? বড় ভাইকে দিয়ে শুরু করবো আগে? ওকে, ছোট ভাই যেহেতু বলছে বড় ভাইকে দিয়ে শুরু করার জন্য, ওকে আপনাকে দিয়ে শুরু করছে। তাহলে আপনি বলছিলেন নরসিংদীর কোন এক এলাকায় আপনার ঘটনা, কি ছিল ঘটনাটা আসলে?
আমাদের দেশের বাড়িটা হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানার গ্রাম হচ্ছে কুমারটেক। তো ওইখানে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, সেটা হচ্ছে 2007। তো ওই সময় যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পরে একটা টাইম থাকে, আপনারা সবাই জানেন, ওই সময়ের মধ্যে তো আড্ডা টাড্ডা একটু বেশি দেওয়াই হতো। তো আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা এরকম ছিল যে মিডল সাইডে একদম দুই পাশে তিন পাশে তিনটা বাজার ছিল। তো বাজারের ডিস্টেন্স ছিল 3 কিলোমিটার এরকম। তো যে কোনো একটা বাজার থেকে আসতে গেলে পোল ব্রিজ পরে বা পোল পরে। তো একদিন আমি বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই, তো ওইখান থেকে যখন ফিরতে আসি তখন রাত্র 10:11 বেজে যায়। গ্রামের মধ্যে 8-9 মধ্যে সবাই শুয়ে পড়ে, তারপরে একদম নির্জন নিশ্চুপ পরিবেশটা হয়ে যায় এরকম। তো ওইখান থেকে যখন আমি 10:00 দিকে যখন ব্যাক করি, তখন আসতে গিয়ে 1-2 ব্রিজের মতো পড়ে।
তো
একাই আসছিলাম। তো ফার্স্টের যে ব্রিজটা, তার আগে একটা মুরগির খামারের মতো থাকে। তো আমি যখন সাইকেল চালিয়ে আসছিলাম, তখন লেফট সাইডে আবার মুরগির খামারের পাশে ছিল জঙ্গল। তো জঙ্গলটা পার হয়ে ব্রিজটা থেকে নামতে হয়। তখন
হেঁটে আসছিলেন?
হেঁটে না, সাইকেল দিয়ে আর কি, সাইকেল চালিয়ে আসছিলাম। তো সাইকেল যখন চালিয়ে আসতেছিলাম, তখন দেখি যে হাতের বাম সাইডে একটা মুরগির খামার। তো ওখান থেকে একটা শব্দ আসতেছে। তো নিশ্চুপ গ্রামের মধ্যে একটা শব্দ যখন আসবে, তখন তো সাধারণভাবে সবাই খেয়াল করবে। তো আমি দেখলাম বাম সাইডে যদি কোনো হাড্ডিকে কামড়িয়ে খাওয়া হয়, যেরকম একটা শব্দ আসে, সেটি হচ্ছে কটর মটর এরকম টাইপের একটা শব্দ আসে। তো ওই শব্দটা শুনে আমি তাকাই যে কি ব্যাপারটা কি। তো তাকিয়ে দেখি যে ডিপ একটা কালো, যেটা হয় কালো শিপের মতো কি জানি একটা দেখতে পাই আমি। তো দেখলে আমি কিউরিয়াসিটি নিয়ে আরো বেশি করে তাকাই আর কি। তাকিয়ে দেখি যে মানুষের একটা আকৃতির কিছু একটা বাচ্চা হাতে, যে মনে হচ্ছে যে সাদা একটা তয়লা কিবা সাদা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে বাচ্চাটাকে নিয়ে এক হাতে বাচ্চাটাকে নিছে, আরেক হাতে কিছু একটা খাচ্ছে। তো আমি আবার ভালো করে তাকিয়ে দেখি যে ওইখানে ছিল একটা মুরগির ফার্ম। তো হয়তো বা ফার্ম থেকে কোনো একটা কিছু ফেলে দিছে, তো ওইটাই নিয়ে খাচ্ছে।
আচ্ছা আচ্ছা।
তো ফার্ম থেকে ফেলাইলে সেটা হয় মুরগি ফেলায়, তো মুরগিগুলা নিচ্ছে আর কটর মটর করে চাবিয়ে খাচ্ছে। তো আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন তার হয়তোবা ডিস্টার্ব হয়েছে। তো ডিস্টার্ব হওয়াতে যে সে আমার প্রতি একটা রাগান্বিত ভাব নিয়ে পাশ দিয়ে
আপনার দিকে কি তাকিয়েছিল?
আমার দিকে তাকিয়েছিল, জি জি। আমি যখন তাকিয়েছিলাম, ও আমার দিকে কিছু একটা যেটা হয় ও আমার দিকে তাকিয়েছিল। তো আমি নাগা তাকানোর মতো করে চলে যাচ্ছি, কারণ আমি একটু ভয় পাইছি। তো যখন চলে যাচ্ছি তখন সেও মনে হচ্ছে যে আমার ওই প্যাডেলের সাইকেলে যে গতি ওই গতিতে আসতেছে, পিছনে মানে আমার সাইডে একদম বরাবর করে কিছু একটা চলে আসতেছে একই গতিতে আসতেছে। তো আমি আর জিনিসটা খেয়াল করলাম না, আমি চিন্তা করলাম যে যদি এখন ভয় পাই তাহলে হয়তো বা মা ভয়ের কারণে আমি স্ট্রোক করতে পারি কিংবা ভয়ের কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারে।
যেহেতু আপনি সাইকেল চালাচ্ছেন,
জি জি, তো একটু একটু সাহস নিতে হবে। আর যেহেতু একটা কিছু আমি দেখছি, ও আবার করলো কি যে বাচ্চাটাকে নিয়ে আমার সমান গতিতে দৌড়িয়ে আসতেছে। তো আসতে আসতে এক পর্যায়ে দেখলাম যে আমি চলে আসছি ব্রিজের নিচে নামতে গেছি, তখন সে আমাকে আইসা পিছনের সাইকেলের কেরিয়ার যেটা আপনারা জানেন যে পিছনে বসার জন্য একটা জায়গা থাকে, জি, ওইটাতে কিছু একটা আমাকে সাইকেলটা উঁচা করে ধরছে। তো উঁচা করে ধরার ফলে যে পিছনের যে চাকাটা থাকে ওইটা কিন্তু ঘুরছে, কিন্তু আমি স্ট্যান্ড বাই জায়গাতে দাঁড়িয়ে আছি হ্যান্ডেলটা ধরে। তো আমি এই যে পেডাল পাড়াচ্ছি পাড়ানোর ফলে চাকাটা শুধু স্পিডে ঘুরতেছে বাট ওই জায়গা থেকে নড়তেছে না। তো এক পর্যায়ে দুই এক মিনিটের মতো যখন আমি পেডাল পাড়াই, পাড়ানোর পরে সে হঠাৎ ছেড়ে দেয়। তার ইচ্ছা ছিল যে সে আমাকে কোনো একটা ক্ষতি করবে বা কোনো একটা অ্যাক্সিডেন্টের মতো করে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যাবে আল্লাহ আল্লাহ করে। তো ওই সিচুয়েশনটা হ্যান্ডেলটার মধ্যে আমি একটু জোর পূর্বক ধরে রাখি, তার কারণে আমার অ্যাক্সিডেন্টটা হয় না আর সাধারণ গতিতে আমি নেমে যাই।
আচ্ছা, এইখানে মনে করেন যেহেতু সে আপনার মানে সুইটের ক্যারিয়ার ধরেছিল, তো সেখানে তো আপনার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল সে, মানে
পিছনে
হাতের নাগালে ছিল,
জি জি,
তাহলে সে তো আপনাকে আরো অন্যভাবে ক্ষতি করতে পারতো।
কিন্তু ও চাচ্ছিল হয়তো বা যে সাইকেলের কোন একটা অ্যাক্সিডেন্ট করাবে আমাকে, সাইকেল দিয়ে হয়তো বা কোন একটা অ্যাক্সিডেন্ট করে।
তখন ওই মুহূর্তে আপনি পেছন থেকে তাকাননি বা কিছু করেননি, কি আপনার সুইটটাকে ধরেছেন?
হ্যাঁ, ওই মুহূর্তে আমি যদি আমি চিন্তা করলাম যদি আমি তাকাই তাহলে আমি একটা ভয় পাবো, ভয় পেলে আমি ওই জায়গা থেকে আসতে পারবো না। ওই জায়গা থেকে যখন নামতে চাই ওটা ঢালও একটু বেশি, তার কারণে স্পিডটা একটু বেশি ছিল, তবু আল্লাহ একটু সহায় ছিল, তার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি।
ওই এলাকাটার মানে ওই যে জায়গাটার কথা আপনি বললেন, এর আশেপাশে কোনো বাড়ি ঘর বা কোনো কিছু আছে কি?
আমাদের গ্রামের পরিবেশটা এরকম যে গ্রামের যে 3 কিলোমিটার পথের মধ্যে গোটা 10-20 এরকম বাড়ি হবে, 20 বাড়ি হবে। 3 কিলোমিটারের মধ্যে যদি 20 বাড়ি থাকে তাহলে তো বুঝে নি যে কিরকম ফাঁকা থাকবে।
আপনি যে জায়গার কথা বলছেন সেই জায়গায় আশেপাশে ওই মুহূর্তে কোনো মানুষ বা কোনো বাড়ি ঘর কিছু
ছিল না, রাইট? তো এইটা হচ্ছে আমার ফার্স্ট,
এইটা হচ্ছে আপনার প্রথম যে অভিজ্ঞতাটার কথা বলছেন সেটা হয়েছে। তারপর আর কি ধরনের প্রবলেমের মধ্যে আপনি?
তারপরে হচ্ছে যে আমি তো আগে বললাম যে আমাদের বাড়িটা হচ্ছে মিডলে একদম মধ্যস্থানে, তো আরেকটা বাজারে যখন আমি তো বেশি একটা আড্ডা দিতাম তখন, তো আরেকটা বাজার থেকে যখন আমি আড্ডা দিয়ে আসি তো
ওখানে, কতদিন পরের ঘটনা
এইটা? ওই প্রথম ঘটনার 6 মাস পরের ঘটনা হচ্ছে এইটা।
আচ্ছা,
যে আমি যখন আরেকটা বাজার থেকে আসি তখন ওই বাজারের ডিস্টেন্স ছিল 2 কিলোমিটারের মতো এরকম। তো ওখান দিয়ে যখন আসি তো ওই বাজারটা দিয়ে আসতে গেলে 3টা জঙ্গল পড়ে এরকম, বাঁশ ঝাড়ের জঙ্গল যেটা। আর আরেক প্রথম জঙ্গলটার মধ্যে হচ্ছে একটা গাব গাছ আছে, যে গাবের গাছ বলে। তো আমি যখন ওই বাজার থেকে আসতে গেছি তখন দেখলাম যে ওইখানে কিছু একটা ডাকতেছে, পেঁচা যেরকম একটা আওয়াজ করে ওইরকম টাইপের একটা আওয়াজ করতেছে। তো আমি চিন্তা করলাম যে
কয়টার সময়টা,
সেটা হচ্ছে রাত্রের 9টা কিংবা 10টা, তো আমাদের এখানে 8টায় তো সবাই শুয়ে যায়।
সেই জন্যই সাধারণত হচ্ছে পেঁচা একটু মোটামুটি গভীর রাতেই ডাকে,
গভীর রাতেই ডাকে,
কিন্তু গ্রামের মধ্যে এই সময়টাই অনেক গভীর রাতের মতো হয়ে যায়,
রাইট? রাইট। তো এখানে যখন আমি 9টার দিকে আসতেছিলাম তো এখানে দেখি যে পেঁচা ডাকতেছে। তো সাধারণভাবে পেঁচা ডাক তো বোঝাই যায় কিংবা বাচ্চাদের মতো দেখবেন একটা আওয়াজ করে, পেঁচা ওয়া ওয়া এরকম টাইপের একটা আওয়াজ শব্দ করে, মনে হয় যে একদম বাচ্চারাই মনে হয় যে কান্নাকাটি করতেছে, পরে একটু ভয় ভয় কাজ করছে অবশ্য। তো ওইখান থেকে যখন ক্রস করে আর একটা জঙ্গল আসি, তো আমাদের এখানে হচ্ছে,
আপনি কি তখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছিলেন নাকি তখন সাইকেলেই যাচ্ছেন?
রাস্তাগুলো হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়েই,
পায়ে হাঁটা পথ, আপনি কি হেঁটে যাচ্ছিলেন?
না, আমি তখন যাচ্ছিলাম সাইকেল দিয়ে। যখন সাইকেলে আসি তো একটু ভয় লাগছে, চিন্তা করলাম যে একটু পেডালটা জোরে পাড়া দিই। তো পেডালটা জোরে পাড়া দেওয়ার কারণে আমার চেইনটা পড়ে যায়,
খুলে পড়ে যায়,
যে কোনো কারণে কারণে। তো আমি নাইমা হাইটার সাইকেলটা নিয়ে হাইটা হাইটে আবার আসি।
মানে আপনি যখন হেঁটে আসছেন আশেপাশে একদম নিরবতা, অন্ধকার, কোনো মানুষজন নাই, এমন একটা মানে পায়ে হাঁটা রাস্তা দিয়ে আপনি সাইকেল নিয়ে হেঁটে হেঁটে
হেঁটে হেঁটে আসছি, ওই রকম পরিবেশটা ছিল ওই রকম। তো আসতে গিয়ে যখন প্রথম জঙ্গলটা ক্রস করলাম, দ্বিতীয় জঙ্গলের কাছাকাছি আসি, তার মধ্য জায়গাতে কিছু কবর আছে, যে আপনারা জানেন যে গ্রামের কবরগুলো এক জায়গাতে দেওয়া থাকে, তখন হচ্ছে চাঁদনি রাত, ওই জায়গাতে অনেকগুলো কবর থাকে, তো তার মধ্যে একটা পিচ্ছির কবর আছে, ছোট একটা কবর দেখে ওইদিকে আমি তাকাই, কবরগুলোর দিকে তাকাই, তাকিয়ে দেখি যে একটা পিচ্ছির কবর। তো ওইখান থেকে একটা পিচ্ছি কবরের পাশে দাঁড়ায় আছে, কবরগুলোর দিকে যখন তাকাই তখন হচ্ছে পিচ্ছির কবরের দিকে আমার চোখটা যায়, তো কবর পাশে একদম পিচ্ছি দাঁড়ানো, তার গায়ে কোনো কাপড় নাই।
কত বয়সের হবে
পিচ্ছি? একদম এক দুই বছর। আমি যখন যাচ্ছি মনে হচ্ছে যে সে আমার দিকে লক্ষ্য করে বড় বড় মাটির গোলা দিয়ে কিছু একটা নাড়াচাড়া করতেছে, যে সে আমাকে ঢিল দিবে। তো আমি এইরকম একটা ধারণা করলাম যে ও মনে হচ্ছে যে আমাকে ঢিলি দিবে। এটা ধারণা করতে করতে দেখা যাচ্ছে যে ও আমাকে সত্যি ঢিল মারলো আর কি, আমার দিকে লক্ষ্য করে ঢিল মারছে। যে সাধারণত এই পিচ্ছি এত বড় মাটির গোলা হাতে নিয়ে ঢিল মারা সম্ভব?
কতটুকু দূরে ছিল তখন?
সেটা হচ্ছে 30-40 গজ এরকম দূরে, কিন্তু ঢিলগুলা কিন্তু আমার গায়ে পড়তেছিল না কোনোটাই, মনে হচ্ছে যে আশেপাশে ঢিল মারতেছে, সে আমাকে ভয় দিকে চাচ্ছে কোন একটা ক্ষতি করার জন্য, হয়তো ভয়ের কারণে স্ট্রোক আসে, কিবা ভয়ের কারণে মানুষ কিন্তু অনেক সময় মারাও যায় বেশি ভয় লাগলে। তো তখন আমি খুব একটা ভয় পাই, ভয়ে একটু হাঁটার গতিটা একটু বাড়িয়ে দিই। কবরগুলা একটু সামনে ছিল আবার মসজিদ, তো মসজিদে আবার আলো জ্বলতেছিল, তো আমি খালি দোয়া করতেছি আল্লাহ আল্লাহ কোন সময় মসজিদের কাছাকাছি যাব, আমি জানি যে মসজিদের কাছে গেলে যে কোনো ক্ষতি করতে পারবে না, কিবা আলো আছে ওই জায়গাতে কোনো কিছু আসতে পারবে না। তো এটার জন্য আমি ওয়েট করতেছিলাম এবং স্পিডটা বাড়িয়ে দিছিলাম, তো মনে হচ্ছে যে একটার পরে একটা সে আমাকে ঢিল ফেলতেছে। তো খুব ভয়ে আমি এক পর্যায়ে লাস্টে সাইকেল নিয়েই দৌড় দিই, দুই হাতে সাইকেল ধরে মসজিদের কাছাকাছি করে চলে আসি এবং আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহর নাম স্মরণ করে ওই যাত্রায় আমি বেঁচে যাই। এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টোরি।
সেকেন্ড স্টোরিটা আমার কাছে মানে জাস্ট আমি যখন ওই ইমাজিন করছি রেহান, মানে অন্ধকারের মধ্যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে এবং গায়ে কোনো কাপড় নেই এবং অদ্ভুত ভাবে সে মাটির গোলা দিয়া ঢিল মারতেছে এবং কবরস্থানে, সেটা মানে সুরেটলি এটা একটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় মনে হচ্ছে আমার কাছে, এটা চিন্তা করে চিন্তা করে। যাই হোক, মানে ফরচুনেট আপনি যে ওখানে তেমন কিছু হয়নি। তারপর
থার্ড স্টোরিটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, আর আমার স্টোরিগুলো কিন্তু সবগুলাই মোটামুটি ব্রিজ কেন্দ্রিক।
আপনার এলাকার কোনো মানুষ এই জায়গাগুলোর মধ্যে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে কিনা?
জি জি জি, এটা হচ্ছে আমাদের গ্রামেরই সবাই মোটামুটি জানে যে ওই জায়গাগুলো বা ওই স্পটগুলো কিন্তু খারাপ, যে সচরাচর
মানে অনেকেই কিছু না কিছু ফেস করেছে।
রাইট রাইট,
এর পরের স্টোরিটা শুনি যেটা আপনি বলছিলেন।
জি জি, এটা থার্ড স্টোরিতে আসি, সেটা হচ্ছে তো আমি তখন স্মোক করতাম, তো স্মোক করার জন্য আমি আমাদের গ্রাম থেকে পাশের একটা গ্রামে যাই। তো আমি যখন সাইকেলে যাই তো বাজারগুলো একটু দূরে দূরে, দোকানগুলো দূরে দূরে হয়, তার কারণে সবাই মোটামুটি সাইকেল
একটু ব্যবহার
করেছিলাম। তো সাইকেল দিয়ে আমি যাচ্ছিলাম ওই বাজারটাতে, যাচ্ছিলাম একটা ব্রিজ ক্রস করে আমি বাজারে গেলাম। তো বাজারে গিয়ে দেখলাম দোকানদার ঘুমিয়ে পড়ছে, ওনাকে ডাইকে সদাই নিলাম, নেওয়ার পরে যখন ব্যাক করতেছিলাম তখন কোনো মানুষ নেই, আর ওই ব্রিজটার পাশে ঝিল, ডান পাশেও ঝিল, বাম পাশেও ঝিল, আর পানি আর পানি। তো ব্রিজ থেকে যখন আমি নামতেছিলাম, ব্রিজের উপর মাঝখানের জায়গাটুকু সমতল, তো অতটুকু জায়গায় একটু 20-30 কদমের মতো হাইটে যেতে হয় এরকম দূরত্ব। তো ওই জায়গাতে আমি দেখতে পাই যে কিছু একটা ডান পাশ থেকে বাম পাশে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে লম্বা করে, ওইটার ফাঁকা দিয়ে আমি আবার যাচ্ছি। তো আমি জিনিসটা খেয়াল করলাম যে এত বড় জিনিসটা কি কালো করে, তারপর চিন্তা করলাম না ওইদিকে তাকামো না, কারণ হচ্ছে কেউই নাই ওই সময়, যে তাকাইলে যদি আবার ভয় পাই। তো কিছু একটা আছে আমি আন্দাজ করতে পারছি, তো আমি ওইটাকে ক্রস করে ওইটার ফাঁক দিয়ে চলে আসছি। যখন আমি সামনে আসি তখন হয় মূল ঘটনাটা, সেটা হচ্ছে একটা বার্চার মধ্যে ছিল গাব গাছ, ওই গাব গাছটার দিকে লক্ষ্য আমার চোখটা যায়, মোবাইলের যেরকম একটা আলো পড়ে অন্ধকারের মধ্যে আলো পড়লে, তো ওই রকম একটা আলো পড়তেছে, যে গাব গাছটার মধ্যে আমি যখন তাকাই দেখি যে কিছু একটা যে বিকৃত অবস্থায় চেহারা থাকলে অ্যাক্সিডেন্ট করলে মানুষ তো এই অ্যাক্সিডেন্টের চেহারাটা যেরকম হয় এরকম ভাবে কিছু একটা গাছের মধ্যে লেগে দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওইটার সাথে আমার আই কন্টাক্ট হয় তো তাকানো অবস্থা ওইটা একটা হাসি মারলো একটা ভিঞ্চি টাইপের একটা হাসি মারলো হাসি দিয়ে বলে যে কোথায় যাস এরকম টাইপের একটা সাউন্ড করলো তো আমি তো ভয়ে একদম ফ্রিজের মতো হয়ে গেছি চিন্তা করলাম যে মনে মনে চিন্তা করতেছি এখন যদি আমি ভয় পাই তো সেইখানে আমি আর যাইতে পারবো নাকি বা সেন্সলেস হয়ে যাব তো আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে করে সাহস সঞ্চয় করে আমি চলে আসি এটা হচ্ছে আমার থার্ড স্টোরি
মানে আপনার স্টোরিগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে আপনি বিশেষ করে রাতের বেলায় আপনার সাইকেল চালানোর পথে এই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে কোন না কোন ভাবে আপনি সেভ হয়ে গেছেন এবং ধরনের কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে হয়তোবা ভয়ের কিছু নেই বা মানসিক হ্যালুসিনেশন থেকে কোন ধরনের কোনো কিছু কিনা তবে শুধু এতটুকুই বলার আছে যারা যখন যেই ঘটনাগুলো ফেস করে আমরা যাদের কাছে সরাসরি শুনতে পাচ্ছি তাদের চোখ মুখে দেখতে পাচ্ছি আমাদের আসলে বিষয়গুলো তখন বিশ্বাসযোগ্য বলেই মনে হয়
রাইট
এবার আমরা একটু ছোট ভাইয়ের দিকে যাই
আমি সুমন ভাইয়ের প্রসঙ্গে মানে কথা টেনে একটু কথা বলি যার সাথে ঘটে অ্যাকচুয়ালি সেই বুঝতে পারে যে ব্যাপারটা কি আমার কয়েকটা নিজের সাথে ছোটখাটো ঘটনা আছে তো সেগুলো আগে শেয়ার করছি দেন আমি আমার প্যারেন্টস থেকে শোনা ঘটনাগুলো শেয়ার করছি আমার সাথে যেটা এটা আমার অ্যাকচুয়ালি প্রেজেন্ট বাসাই তো আমি
রামপুরার বাসায়
পূর্ব রামপুরাতে যেটা
ওকে
এখানে আমি আমাদের সবারই পার্সোনাল আলাদা করে রুম এটা আমার নিজস্ব বাসাই তো আমি যেই রুমে ঘুমাই সামহাউ ওই বাসায় কিছু একটা আছে যেটা সবাই জানে না অ্যাকচুয়ালি আমি আর আমার এই ইমিডিয়েট বড় ভাই জানে
আপনারা দু ভাই জানেন
হ্যাঁ তো অ্যাকচুয়ালি যাদের কাছ থেকে আমরা বাড়িটা কিনেছিলাম উনি বলেছিল মানে ওনার ছেলে হচ্ছে আমার ফ্রেন্ড আর কি তো উনি বলেছিল যে মানে তোদের বাসায় তো এরকম কিছু একটা আছে অলৌকিক বা যা দেখা যায় না বাট তোদের কোনো ক্ষতি করবে না এই টাইপের কিছু একটা তো
আগে কি আপনার ফ্রেন্ডরা ওই বাসাতে থাকত
হ্যাঁ হ্যাঁ ওদের কাছ থেকে আমাদের বাসাটা কিনে
তারা কি এই ধরনের কোনো কিছু কারণে কি বিক্রি করে দিয়েছে
না এটা সঠিক বলা যাচ্ছে না মানে ওরা কোন কারণে বিক্রি করেছে বাট তারা আমাকে বিক্রি পর বলেছিল এটা এনিওয়ে আমি আমার ঘটনায় যাচ্ছি তো আমি যখন একদিন ঘুমাতে গেলাম তো আমাদের বাসার করিডোরটা অনেক বড় মানে চারপাশ দিয়ে ঘেরাও করা করিডোর তো আমি জাস্ট আমার জানালা দিয়ে আমি দেখলাম করিডোর বাইরে জাস্ট ছায়ার মতো একটা জিনিস তো আমি দৌড়ে এসে আমার ফার্স্টে আমার ভাইকে বললাম আমার ইমিডিয়েট বড় ভাইকে বলার পর উনি তো হেসে উড়িয়ে দিল আম্মু আব্বু সবাই হেসে উড়িয়ে দিল তুই এগুলো হয় না মনের ভুল বা হ্যালুসিনেশন
আপনি করিডোরে দেখেছেন
হ্যাঁ করিডোরে দেখেছি একটা জাস্ট ছায়া
কখন দেখেছেন
এটা আমি ঘুমাই নর্মালি প্রায় রাত ১২টা পরে ঘুমাই আমি আমার অ্যাজুয়াল টাইম তো তখন দেখেছিলাম তো আরেকদিন আমি জাস্ট দেখলাম আমার রুমের ভিতর ওই দিন দেখলাম করিডোর এরপর আমি দেখলাম আমার রুমের ভিতর জাস্ট হাঁটা চলা করতেছে তখন জাস্ট আমি মানে চোখের পলক ফেললাম দেন আবার তাকলাম জিনিসটা ভ্যানিশ তো এটা এটা আমি হ্যালোসিনেশনই ভাবলাম তো অ্যাকচুয়ালি পরে যেটা শুনেছিলাম আমার ভাইয়া আমাকে বলেছিল আমি যেদিন ঘুমিয়েছিলাম কিছু একটা আমার এটা জাস্ট এক মাস আগের ঘটনা কিছু একটা আমার চাদর ধরে নাকি টানাটানি করতেছে এটা আমার এই ভাইয়া দেখেছে তো আমি তখন ওই ঘুমাচ্ছিলাম
আচ্ছা আপনি তাহলে একটু আপনার ভাইয়ের কাছে জানেন আপনি কি দেখেছিলেন অ্যাকচুয়ালি কি ঘটছিল
জি আসলে হচ্ছে যে করিডোরটা ওটার পাশে হচ্ছে জানালাটা তো যেভাবে শুয়েছিল সেটা হচ্ছে জানালাটা ছিল পায়ের সাইড দিয়ে তো কিছু একটা ছায়া জানালার পাশ দিয়ে ভিতর দিয়ে হাত দিল হাত দিয়ে মনে হচ্ছে যে চাদরটা টানাটানি করে ওকে কাছে নিয়ে আসতে ওরকম একটা চেষ্টা করতেছিল বিছানার চাদরটা টেনে ওকে যাতে কাছে নিয়ে আসতে পারে কিবা ওকে তাই না যে
আপনি কি কোনো কিছু দেখেছেন যে কি টানছে ওকে
হ্যাঁ যে একটা ছায়া মতো এরকম করে একটা মানুষ দেখলাম মানুষের আকৃতি সেটা মানুষ না
ছায়ার মতো বিছানার চাদর জানালার কাছে নিয়ে চেষ্টা
রাইট রাইট এরকম করে টেনে তাকে জানালার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল তো এইটা হচ্ছে আমি দেখলাম আরো অনেক ছোটখাটো ঘটনা হয় যেমন এখনো ইভেন রাইট নাও আমাদের বাসায় এটা ঘটছে সেই ঘটনার পর থেকে আমরা দুজন বেড শেয়ার করে একই রুমে ঘুমাচ্ছি তো রাতে যখন একটা দেড়টা দুইটা তখন দেখা যায় যে মানে ছাদে ধূপধাপ ধূপধাপ শব্দ হচ্ছে মানে কেউ একদিন হচ্ছে কি মানে আমার ভাইয়া হচ্ছে কবুতর মানে পালে তো এটা আমরা দুইজনই করি শখ আমাদের তো নর্মাল ভাবছিলাম যে চোর হবে তো কবুতর চুরি করার জন্য এসেছে। আমি আর আমার ভাই একদিন লাঠি সাঠি নিয়ে যাই, তুই দেখি না কিছুই নেই। নেক্সট দিন সেম কাহিনী, মানে ধুপধাম ধুপধাম টুংটাং টুংটাং, মানে তারপর আবার ছাদে কেউ কথা বলতেছে, মানে প্রায় এখন থেকে মানে ওঠার এক মাস পর থেকে রাইট নাও এখনো এগুলো চলতেছে।
আপনারা এই বাড়িতে উঠেছেন কতদিন হচ্ছে?
আমরা প্রায় চার মাস,
মাত্র চার মাস যাবৎ আপনারা এই বাড়িতে উঠেছেন। বাড়িটা আপনারা বানিয়েছেন?
রেডিমেড কিনা
বাড়ি। আচ্ছা আচ্ছা,
তো এটা আমরা ইউজ টু হয়ে গেছি অ্যাকচুয়ালি যে এই ঘটনার সাথে। মানে
এটা কি মানে আপনারা দু ভাই দেখেছেন এই বাসায়, নাকি আপনাদের আরো বাবা মা বা অন্য কেউ?
ওরাও মেবি জানে কিন্তু বলতে চায় না,
ঘটনাটা নিজেদের মাঝে শেয়ার করে না যে ভয় পাওয়া যাবে বলে।
আমার প্যারেন্টস থেকে যেগুলো শোনা, মামার ঘটনায় যাচ্ছি, তো সেটা প্রায় বছর বিশেক আগে হবে। তো আমার মামা তখন আমার নানুবাড়ি হচ্ছে নরসিংদীর রায়পুরায়। তো বাজার থেকে ওনার বাড়ি, আমাদের নানি বাড়িটা হচ্ছে 1 কিলোমিটার দূর, কোন একটা দরকারের শহরে গিয়েছিল। তো উনি শহর থেকে ব্যাক করা পথে তখন প্রায় রাত 11-12 বাজে, নর্মাল তো 8-9 গ্রাম ঘুমিয়ে যায়,
ঘুমিয়ে যায়
তখন একদম মিডল রাত। তো উনি যখন একটা গার্লস স্কুল পড়ে, তো জায়গাটা খারাপ, তো উনি যখন ওইখানে আসতেছে, জাস্ট ওনার পাশে একটা খালের মতো বড় পুকুর, সেখানে একটা 10-12 ফিট লম্বা মহিলা আর 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে
খালের মধ্যে।
খালের মধ্যে
কি, খালের পানিতে নাকি?
পানিতে, এটা কোয়াইট ইম্পসিবল ফর হার। তো উনি এটা দেখে, মানে আমার আন্টির বাসা ছিল পাশেই, দৌড়ে আন্টির বাসায় যায়। তো আন্টির বাসে যাওয়ার পর দেখেছে সবাই ঘুমে, তো উনি বিরক্ত হয়ে গেল, ধুর এত রাতে সবাইকে জাগাবো না, আমি নিজেই চলে যাবো। তো ওইখানে আরেকটা পুল পড়ে, ছোট একটা পুল, পুলে গিয়ে দেখে অ্যাজ ওয়েল এস সেম ঘটনা,
ওই
ওই সেম অবস্থায় হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে চিন্তা করলো না, আমি আর যেতে পারবো না, আমি আমার খালাকে ডাক দিয়ে নিয়ে দেন যাই। তো গেল গিয়ে ডাক দিয়ে বলো যে এই ঘটনা, বাড়িতে নিয়ে যাও। তো বাড়িতে গেল, এটা হচ্ছে আমার মামার ঘটনা।
তারপর আপনার বাবা মার কাছে আপনি আরো কিছু শুনেছেন?
আম্মুর কাছে যেটা শোনা, আমার নানা ছিল অনেক সাহসী, ঠিক আছে? তো আমার নানা একদিন ওই পুল দিয়ে হেঁটে যাচ্ছিল আমাদের নানু বাড়ির, তো একটা পুল ক্রস করতে হয়, পুলে দেখলো যে জাস্ট একটা বিশাল বড় হাতি শুয়ে আছে। তো নানা তো জাস্ট মানে তখনকার মানুষ, অনেক কিছুই বুঝেন, প্লাস একটু পরহেজগার টাইপের মানুষ, তো হ্যাঁ উনি হচ্ছে দেখেই বুঝেছে এটা প্যারানর্মাল কিছু একটা।
আর এটা স্বাভাবিক, কারণ ওই ওই হাতি আমাদের এলাকায় অ্যাভেলেবেল না, যে একটা হাতি এখানে এসে এভাবে
এত রাতে, তখন রাত 11-12 এরকম। তো বলে যে তুই কি যাবি, তুই কি যাবি নাকি অন্য একটা ব্যবস্থা করব, তখনও যায় না।
আপনার নানা বলছে?
হ্যাঁ আমার নানা বলছে। তো তখনও যায় না, আমার কাছে ড্যাশ লাইট ছিল, জাস্ট ওইটা ম্যাচের কাঠি একটা জাস্ট জ্বালালো, জিনিসটা ভ্যানিশ। তো উনি জাস্ট সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখলো যে আবার একই জিনিস
শুয়ে আছে।
উনি তখন সুরা ইয়াসিনটা ওনার জানা ছিল, ওইটা উনি সুরাটা পাঠ করলো, পাঠ করার পর মানে জিনিসটা ভ্যানিশ। তো উনি সেটা মানে বাড়িতে ইজিলি চলে গেল। তো আরেকটা হচ্ছে আমার বাবার মুখে শোনা। তো আমার বাবার আব্বু, মানে আমার দাদা, উনি হচ্ছে মাছ ধরত যখন যুবক ছিল উনি, তো 21-22 বা 25-26 বছর বয়সে। তো রাত্রেবেলা মাছ ধরত, খুব গভীর রাত, মাছ ধরতে গেছে উনি একা রাতের বেলা। তো ঝাঁকি জাল যেটাকে বলে, মানে জাস্ট ছুড়ে যেটাকে মানে জালটা, ওই জালটা নিয়ে, তো জাস্ট উনি জাল ছুড়ছে, উনি যে পাশে মাছ ধরছে ওইটার অপোজিট পাশে আরেকজনই মাছ ধরতেছে, কিন্তু উনি বুঝতে পারছে যে সেটা মানুষ না, সেটা প্যারানর্মাল কিছুই, কারণ এত রাতে ওই জায়গায় অন্য কেউ মাছ ধরা পসিবল না। জাস্ট 2-3 মিনিট পর ওই জিনিসটা ভ্যানিশ। উনি ভয় পেল না, উনি অনেক সাহসী ছিল আমার দাদা। তো উনি মাছটাল ধরে, উনি মাছের যে মানে ঝাঁপিটা ছিল, ওই ঝাঁপিটা হাতে করে নিয়ে যাচ্ছিল, তো হঠাৎ করে একটা কালো বিড়াল আসলো, এসে মানে বিড়াল বলতেছে মাছ দাও মাছ দাও, মানে 2-3 বার রিপিট করলো। উনি মানে পিছনে তাকাচ্ছে না, জাস্ট ওনার কথা হচ্ছে আমি পিছনে তাকালে ভয় পাবো বা সেন্সলেস হয়ে যাবো, এই টাইপের কিছু একটা। তো মাছ দাও এরকম করতে করতে ওনার বাড়ির কাছে গিয়েছে। তো মাছ না দেওয়ার পর উনি বলতেছে, মানে ওই বিড়ালটা বলতেছে, আজকে মাছ দিলে না কাজটা ঠিক হলো না, এটা বলে ওই বিড়ালটা চলে গেল। তারপর উনিও মানে দাদাও বাসায় চলে গেল। তো আরেকটা হচ্ছে আমার এই যে এ ভাইয়ারি, মেবি ভাইয়া মিস করেছে ঘটনাটা, ওইটা ছিল আরেকটু প্যারানর্মাল, ওইটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। ওইটা হচ্ছে আমার নানু বাড়িতে একটা ছেলে, ওর নাম খুব সম্ভবত
আপনার কাছে শুনি আমরা, যেহেতু মূল ঘটনাটা আপনার সাথেই ঘটেছে।
তখন ছোটবেলায় আমি ইয়েতে আসি, গ্রামে যাই, একবার বেড়াতে যাই। তো বেড়াতে গেলে দেখি যে ছেলেটা হচ্ছে আমাদের নানি বাড়িটা হচ্ছে মোটামুটি অনেক বড়, আম গাছ আমের সময় যায়, ওই সিজনে দেখতে পারি ওই ছেলেকে ডাকলে আম টাম পেরে দেয় বা আমাদেরকে খাইতে দেয় আম। ছেলেটা অনেক ভালো ছিল, ছেলেটার সাথে আমরাও খেলাধুলা করতাম, আমার এজের ছিল ছেলেটা হচ্ছে, তখন আমি ক্লাস ফাইভের পড়ি, তখন বড়ই মোটামুটি, ওই ছেলেটা আমার সাথে তখন খেলাধুলা করত। তো ও যখন একদিন সন্ধ্যায় হয়েছে কি যে ও ও হচ্ছে টয়লেট আসে, আপনারা জানেন যে আগেকার দিনে বাসা থেকে দূরে হতো বা টয়লেট গুলো খোলা জায়গাতে সবাই টয়লেট করতো এরকম। তো ও হচ্ছে ওর বোনকে ডাকে যে আমার তো টয়লেটের প্রেশার পড়ছে, তুমি একটু আসো, আয়েশা একটু দাঁড়াও, আমি টয়লেট করতে যাব। তো গ্রামে রাস্তাগুলোকে বলা হয় যে সড়ক বলে আর কি, যে ওই সড়কের একটা পাশে তালগাছ, দুইটা তালগাছ ছিল আর একটা তুলা গাছ ছিল। তো তুলা গাছটা ছিল বিশাল, তো ওইখানে মোটামুটি সব ছেলেরাই বা হচ্ছে সব বাচ্চারাই গিয়ে টয়লেট করতে যেত, পাশে ধানের খেত ছিল, তো ওই খেতের পাশে ওই ছেলেটা বসছে, বসে বলে যে আপু তুমি সড়কে দাঁড়াও, রাস্তাটায় দাঁড়াও, আমি একটু টয়লেট করে আসতেছি। তো যথারীতি ওর বোন
রাস্তা দিকে গেছে, তখন
সেটা হচ্ছে নয়টার দিকে কিংবা দশটার দিকে, জি জি রাত নয়টা দশটার দিকে, অনেক রাত। তো ওইখানে সড়কের মধ্যে বা রাস্তার মধ্যে ওর বোন দাঁড়িয়ে ছিল, তো গেল টয়লেট করতে। তো টয়লেটের মধ্যে ওর বোন আবার করলো কি যে চিন্তা করলো যে টয়লেট করতে তো টাইম লাগে, তো ওই টাইমটুকু আমি একটু বাড়ি থেকে আবার ঘুরে আসি, ওই ভেবে ওর বোনটা চলে গেল। তো বোনও অবশ্য ছোট ছিল, যে ওই রকম বড় ছিল না, তো ওই ভাবে ওকে বসায় রেখে চলে আসছে ঘরে। তো ঘর থেকে মোটামুটি 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা এরকম একটা টাইম হয়ে গেছে, তো চিন্তা করতেছে যে শ্যামল করে যে ছেলেটা ও এখনো টয়লেট হইতেছে না, ব্যাপার কি? তো আবার ঘর থেকে ওই ওর বোনটা চলে আসে, আয়েশা রাস্তার মধ্যে আয়েশা ওকে ডাকে যে আয়েশামল কি ব্যাপার, তোর কি টয়লেট হয় না এখনো? ওর থেকে কোনো রেসপন্স আসতেছে না, কোনো শব্দ দিতেছে না, যে ব্যাপার কি? কোনো বোনটা ভাবতেছে কোনো আওয়াজ আসতেছে না, তো ঘটনা কি? তো এইরকম এক পর্যায়ে 40 মিনিট এক ঘন্টার মতো হয়ে যায় ডাকাডাকি করে। এক ঘন্টা পরে ওর বোনটা আবার একটু ভয়ে কিছু বলতেছিল না, কারণ হচ্ছে ওর বোনকে বসে দাঁড়াইতে ওর রাইখা চলে আসছে, তো ভয়ে আবার বাড়িতে এসে কিছু বলতেছিল না যে আমি তো রাইখা চলে আসছিলাম, এরকম কিছু বলতেছে না। এক ঘন্টা পরে জিনিসটা একটু দেরি করে জানায় বাসাতে।
আচ্ছা,
বাসাতে যখন ইনফর্ম করে তখন বাসা থেকে ওদের বাসা থেকে ওর ফ্যামিলি বাবা মা ভাই বোন সবাই এসে আগে দেখে যে খুঁজতে বের হয় যে শ্যামল কই, শ্যামল কই? তখন আবার সিজন ছিল পানির সিজন, তো চিন্তা করলো যে ও কি আবার পানিটা নিতে পড়ে গেল কিনা। তো এই আতঙ্কে সবাই একটু এদিক ওদিক ছোটাছুটি করতেছে, তো এই ছোটাছুটি দেখে সবাই একটু চিল্লাপাল্লা করে আবার ছোটাছুটি করতেছে, তার কারণে গ্রামের মানুষগুলো তো জানেনি, সবাই খুব অ্যাক্টিভ বা সবাই খুব মিশুক থাকে, তো জিজ্ঞেস করতেছে যে ঘটনা কি, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন, কিবা কই এত ছোটাছুটি করতেছো তোমরা? ক্রমপর্যায়ে যে পুরা গ্রামের মানুষই ঘটনাটা জানে, জেনে গেছে আর কি।
সবাই পাইনি ওকে,
না তখনো তাকে পাওয়া যায়নি, ঘন্টা দুয়েক হয়ে গেছে, ঘন্টা তিনেক হয়ে গেছে। তো সবাই গুরুত্ব দিয়ে খুঁজতেছে এই কারণে যে ছেলেটা ছিল ছোট, যদি পানির মধ্যে না জানি পড়ে যায়,
সাঁতারও
সাঁতারও তেমন একটা জানে না, জানে বাট দুর্ঘটনা একটু ঘটে যাওয়ার সম্ভাবনা, কারণ এত রাত্রে তো অনেক হয়ে গেছে। তো সবাই ছুটাছুটি খোঁজাখুঁজি শুরু করতেছে, খুঁজতেছিলাম কারণ যেহেতু আমার নানি বাড়ির পাশের বাড়ি তাদেরটা, তো একটু গুরুত্ব দিয়ে খুঁজতেছিলাম। তো রাত্রের তখন 11:30 বেজে যায়, একদম গভীর রাত্র। তো যে গাছটা হচ্ছে আপনার তুলা গাছ, তো তুলা গাছ থেকে কিছু একটা ঢিল মেরে মনে হয়েছে তাকে যে একটা গরুর খেরে পাড়া থাকে বাড়ির মধ্যে, খেরা পাড়ার মধ্যে ধুম করে একটা আওয়াজ হয়েছে। তো আবার চিন্তা করলাম যে সবাই চিন্তা করলো যে তাল পড়ে, তাল পড়লে এরকম একটা ধুপ করে আওয়াজ হয়, শব্দ হয়, তো তালই পড়লো মনে হয়, তো তেমন একটা গুরুত্ব দেয়নি জিনিসটা। তো গুরুত্ব না দেওয়ার পরে একজন, সবাই তো ঘোরাঘুরি করতেছে খেরের যে গোলা আছে ওই দিক দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করতেছে, হঠাৎ একজনের পায়ে, আমার এক দুঃসম্পর্কে আন্টি হয় নানি বাড়ির, তো আন্টির পায়ের মধ্যে লাগে একটা কোনো একটা কিছু, মনে হয়েছে যে আমার পায়ের মধ্যে বাজিয়ে গেছে এরকম কোনো, তাকে নিচে ধরলো, দেখে যে মানুষের ইয়ের মতো পায়ের মতো কিছু একটা। তো সে ভাইবা ওমাগো একটা চিল্লান দিল, চিল্লান দিয়ে বলে যে এটা কি? তো সবাই আচমক ভাবে দৌড়ে চলে আসলো, আইসা বলে যে কি হয়েছে কি হয়েছে? তো বলে যে আমার পায়ের মধ্যে কি একটা কিছু কিছু একটা লাগছে, মানুষের পায়ের মতো দেখলাম, তাকে তো আমি পাড়া দিলাম, তো চিন্তা করলাম যে অন্য কোনো কিছু যদি হয়, কুকুরটুকু যদি হয়, তো এইভাবে আমি ভয় পাইয়া একটি চিল্লা মারছি, তো সবাই জিনিসটা লাইট টাইট দিয়ে এসে দেখলো, দেখলো যে না শ্যামলই তো, এটা শ্যামল ছিল হচ্ছে মুমূর্ষু অবস্থায়,
ওখানে শ্যামলকে পাওয়া গেছে।
জি, ওই খেরাপাড়ার মধ্যে শ্যামলকে পাওয়া যায়, তাকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে দেখা গেল যে তার এক দিক দিয়ে কেটে গেছে, আবার ওই পাশে একটু কোনো কিছু থেকে যদি কাউকে ফেলানো হয় যে কিরকম ছেঁচে যাওয়ার মতো একটা অবস্থা যেরকম হয়, তো মনে হচ্ছে যে ওর একটা পাশে পুরাই যে একটা ধুমরে মুচকে যাওয়ার, মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে এইরকম একটা টাইপের
রক্তাক্ত অবস্থা,
রক্তাক্ত অবস্থায় একটা পাশ ধুমরে মুচড়ে গেছে এইরকম মনে হচ্ছে।
আমি একটু অ্যাড করছি, আমার আম্মুও তো এটা দেখেছিল। এটা হচ্ছে ও যখন দুমড়ায় মুচড়ে গেছে, তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মানুষের ব্লাড কিন্তু নর্মালি রেড হয়, ওর ব্লাডটা ছিল একদম ফুল ব্ল্যাক,
কালো হয়ে গেছে,
একদম ব্লিডিং হচ্ছিল, এন্ড ওইটা হচ্ছে আপনার জাস্ট পিছনের সাইড থেকে ব্লিডিং হচ্ছিল, জাস্ট পিছনের সাইড থেকে ব্লিডিং হচ্ছিল।
জি, তারপরে হচ্ছে আপনার ওকে যখন নেওয়া হয় তখন ওর বায়ুপথ যেটা আছে ওইটা দিয়ে আবার ব্লিডিং হচ্ছিল, তো রক্তের কালারটা যেরকম সাধারণত লাল হয় তো ওই রকম না, সেটা হচ্ছে ব্ল্যাক কালার বেরিয়েছিল, মনে হইতেছিল যে কোন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইলে তো এরকম রক্তের ব্লাডটা এরকম হয়ে যায় যেরকম আর কি। তো তাকে নেওয়ার পথে
তখন হাসপাতালে নেওয়া
হচ্ছে, জি জি, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, তো রিক্সাতে একটু দূরের পথ 2-4-5 মিনিটের মতো যখন যায় তারপরে সে মারা যায়। তো আমার খুব কষ্ট হয় কারণ সে হচ্ছে আমাদের আমার সাথে খেলাধুলা করত, তো আবার অনেক কাজ টাজ করে দিত আমাদের নানি বাড়ির নানিদের, তো সবাই অনেক দুঃখ প্রকাশ করি। তো শেষে আমরা একটা জিনিস যে দেখি যে তার যেহেতু একটা পাশ একদম ধুমরায় মুচকে কিংবা ছিঁড়ে কেটে গেছে, তো যে আমাদের যে একটা সাউন্ড হয়েছিল, আমরা যে বলছিলাম যে তোলা গাছ থেকে পড়ে গেছিল
খোঁজার সময় আপনারা যখন যে সাউন্ড পেয়েছিলেন,
সাউন্ড একটা পেয়েছিলাম যে তালি পড়লো কিনা,
ফেলে দিলে যেরকম শব্দ হয়,
জি, কিবা তালি পড়ছিল কিনা, যে এরকম একটা ভাবছিলাম যে আমরা, পরে আবার চিন্তা করি সবকিছু মিলিয়ে দেখি যে তাকে রক্তাক্ত অবস্থায় যেরকম পাওয়া গেছে, যে জায়গাটা থেকে তাকে পাওয়া গেছে ওই জায়গাটা হয়েছে কি একটু গর্তের মতো হয়ে গেছে, যে একটা কিছু ফেললে
ভারী কোনো কিছু যদি একটা জায়গায় ফেলা হয় তাহলে একটা ছাপ,
জি জি, একটা ছাপ পড়ে যায়, যেটা ওই রকম একটা ভালো ধরনের একটা ছাপ পড়ে গেছে। তো ওইটা দেখে পরে বুঝতে পারছি যে এই যে আমরা যে চিন্তা করছিলাম যে হয়তো বা তাল পড়লো কি, যে এরকম চিন্তাটা পরে হয়েছে কি, আবার ভাবলাম যে না এটা তো তাল পড়ে নাই, পরে লাস্টে কনফার্ম হই যে না সেই পড়ছে এবং
শ্যামলকেই ফেলা হয়েছে,
জি জি, হয়তো বা তুলা গাছ থেকে।
আচ্ছা, তুলা গাছটা ওকে যেখানে পাওয়া গিয়েছিল সেখানে তুলা গাছটা কি কতটুকু দূরে ছিল?
তুলা গাছটার দূরত্ব ছিল 5-6 হাত, একদম কাছাকাছি।
তার মানে হচ্ছে তুলা গাছটার
নিচে
খারাপ ছিল আমাদের,
আর আমাদের নানি বাড়ির মধ্যে প্রচলিত ছিল যে তুলা গাছটা অনেক খারাপ একটা তুলা গাছ,
এই টাইপের কিছু একটা থাকে,
আর সন্ধ্যার পরে সাধারণত গ্রামের কেউ ওই সাইডটাতে যায় না, কম যায়, আর গেল একজন আরেকজনকে নিয়ে যায়, তো এরকম একটা কিছু। তো ওর বোনকে নিয়ে গেছিল, ওর বোন তো আর থাকলোই না, তা আল্লাহ তাকে বাঁচায় রাখে না।
আসলে লাস্ট যে ঘটনাটা শুনলাম আপনার কাছ থেকে, মানে আসলেই মানে বিভৎস একটা ঘটনা, যাই হোক কিছু বলার নেই। ওকে, দুই ভাইয়ের কাছ থেকে মোটামুটি বেশ কিছু ঘটনা শুনলাম, কিছু কিছু ঘটনা হয়তোবা মিথ মনে হবে, অনেকের কাছে মিথ হিসেবে প্রচলিত, অনেকের কাছে খুব ছোট্ট ঘটনা, তেমন কিছুই না। আবার কিছু কিছু ঘটনা আমরা পেয়েছি যে বেশ ভয় জাগানোর মতো কিছু ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ, মানে এই তো ছিল আপনাদের আজকের ঘটনাগুলো যেগুলো আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে।
হ্যাঁ সুমন ভাই, আসলে আমরা মূলত এই ঘটনাগুলো আপনাদের সাথে বলার জন্য আসছিলাম এবং ইনশাল্লাহ ঘটনাগুলো বলছি।
ওকে, আপনাদের আসলে ঘটনাগুলো ধন্যবাদ আপনাদেরকে আরো একবার যে এসছেন, যে ঘটনাগুলো আমরাও শুনতে পেরেছি সেই সঙ্গে সবাই শুনতে পেরেছে।
আসলে আসলাম, অনেক ভালো লাগছে সুমন ভাই, রেহান ভাই, যে আপনাদেরকে ধন্যবাদ।
নিশ্চয়ই আমাদেরও অনেক ভালো লেগেছে। ওকে, তাহলে আজকের মতো আমরা
এখানে গল্পের ইতি ঘটাই না?
ওকে,
লেটস মুভ।
শেষ হয়ে গেল আজকের ডর। আগামী সপ্তাহে আরো একটি জায়গায় বসে আরো 4 জন বন্ধুর জীবনের অতিভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে যাব আমরা বেশ কজন। জীবনের ভৌতিক ঘটনাগুলো আপনাকে কতটুকু স্পর্শ করে সেই প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমরা বরং ভয়ের অস্তিত্বকে ধরতে চাই। মানুষ সৃষ্টির আদি থেকে ভয় পেতে ভালোবাসে। এই ভয় নিয়ে বিজ্ঞান বিভিন্নভাবে মস্তিষ্কের কোষ, নিউরন, অনুরণন বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করেছে। অন্ধকার ঘরে একা একা থাকতে কেউ ভালোবাসে, আবার সেই অন্ধকার ঘরটি কখনো কখনো কারো কাছে প্রচণ্ড ভীতিকর হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা ভয় খুঁজে বেড়াই বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমরা জানি আপনার কোন একটি বিশেষ এলাকায় হয়তোবা এমন কিছু ঘটে গেছে যে স্মৃতি থেকে আপনি জীবনে কখনো বের হয়ে আসতে পারবেন না। আমরা সেই স্মৃতি তুলে ধরতে চাই আমাদের টর অনুষ্ঠানে, ঠিক সেখানটায় বসে যেখানে আপনার সঙ্গে এই ভৌতিক ঘটনাগুলি ঘটেছিল। আমরা এরকম আরো একটি জায়গা, এরকম আরো কিছু বন্ধু নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আপনাকে মনে করিয়ে দেব ডর মানে ভয়।
This track was downloaded from FusionBD.com.